এন্টারটেইনমেন্ট ইজ আ মাস্ট। শুনুন স্বাধীন পডকাস্ট। পডকাস্ট
আব্বু, ওঠো না। আরে ওঠো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আজ তো সোমবার, গল্প শুনবো না?
ও হ্যাঁ, তাই তো, 11টা বেজে গিয়েছে। চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
ভয় পাবো তো? আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
ভয় পাবো তো?
ছোটবেলায় আমরা খুব সহজেই বড়দের কার্যকলাপ দেখে প্রভাবিত হতাম। সেই ছোটবেলাটায় আমাদের চিন্তা ভাবনার গণ্ডিটাই থাকে স্বল্প, কিন্তু সেই স্বল্প গণ্ডির নানা রকম চড়াই উতরাই পার হয়ে কিন্তু আমরা পৌঁছে যেতাম স্বর্গীয় এক কল্পরাজ্যে। স্বর্গীয় বললাম কারণ তখনের সেই আনন্দময় অনুভূতি এই বয়সে এসে কোটি টাকা খরচ করলেও হয়তো রয়ে যাবে ঠিক আমাদের নাগালের বাইরে। যাই হোক, বেশিরভাগ মানুষের মতো আমারও কিন্তু ভূতপ্রেতের ব্যাপারে আগ্রহ তৈরি হয় সেই ছেলেবেলা থেকে। নানান রকম ওই সম্বন্ধীয় বই পত্র এবং সিনেমা দেখে আগ্রহ একদম তুঙ্গে উঠে গেল। একটা নির্দিষ্ট বয়সে আসার পর আমার ইচ্ছে হলো ঘোস্ট হান্টিং করার, কিন্তু বিভিন্ন কারণে এবং বিশেষ করে বলতে চাই সৌভাগ্যক্রমে সেই ভূত আমার মাথায় খুব বেশি দিন স্থায়ী থাকেনি। কিন্তু যাদের রয়ে গেছে তাদের কি হয়? তাদের জীবনটা কি আট দশটা মানুষের মতো স্বাভাবিক থাকে? থাকা কি আসলেই সম্ভব? আসসালামু আলাইকুম, আমি রহাজ জুবায়ের। বরাবরের মতো সোমবার রাত ঠিক 11টায় চলে এসেছি ভূত গল্প নিয়ে। আজ ভূত গল্পের 93তম পর্ব প্রচারিত হচ্ছে। আজ থাকছে দারুণ দারুণ কিছু ঘটনা বরাবরের মতোই। নয়ন রহমান ভাইয়ের নতুন একটা সিরিজ, আর সেই ঘটনাটা কিন্তু থাকছে যেটির সাথে মিল আছে আমার একটু আগে বলা কিছু কথার। তাই আর বেশি দেরি করব না, প্রবেশ করব আজকের পর্বের মূল ঘটনার সেই অংশে। কিন্তু তার আগে আমাদের সাথে যোগাযোগের মাধ্যমগুলো বরাবরের মতোই জানিয়ে দিতে চাই। আমাদের ইমেল অ্যাড্রেসটি হল bhoot.golpo.show bhoot.golpo.show@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01730178995। আর হ্যাঁ, আমাদের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজটি হল www.facebook.com/bhootgolpo.sadhin। চলুন আর দেরি নয়, শুনে আসি আজকের প্রথম গল্পটি। শুনতে থাকুন ভূত গল্প শুধুমাত্র স্বাধীন মিউজিকে।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে।
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকের ভূত গল্প।
I
আমার নাম শিহাবুর রহমান শিহাব। আজ আমি আমার অতিপ্রাকৃতিক জগৎ নিয়ে কিছু সত্য ঘটনা আপনাদেরকে জানাব। আশা করি আমার ঘটনাগুলো সবারই ভালো লাগবে। আমার চাইল্ডহুড এক্সপেরিয়েন্স, আমি সবসময় প্যারানর্মাল রিসার্চের ব্যাপারে কিংবা প্যারানর্মাল জগতের ব্যাপারে একটা কমন কথা বলি, সেটা হচ্ছে প্যারানর্মাল জগৎ হলো ওয়ান ওয়ে রোড, এর কোনো ইউটার্ন অপশন নাই। একবার আপনি যদি প্যারানর্মাল জগতে প্রবেশ করেন, আপনার আজীবনেও ফেরার কোনো উপায় নেই। প্যারানর্মাল জগতে প্রবেশ মানে কিন্তু প্যারালাল ওয়ার্ল্ডে প্রবেশের কথা আমি বলিনি। এর অর্থ এই প্যারানর্মাল টপিক নিয়ে একবার যদি ঘাটাঘাটি শুরু করেন কিংবা কখনোই যদি এই সুপার ন্যাচারাল এন্টিটির সাথে আপনার হাই হ্যালো হয়ে যায়, আজীবনে এই শক্তি আপনার পিছু ছাড়বে না, কখনোই না। হাজার চেষ্টা করবেন, এই জিনিস আপনাকে ছাড়বে না। এই জন্য প্যারানর্মাল ইনভেস্টিগেটর হবার আগে 100 বার ভাবা উচিত যে আজীবন এই ফোর্সের সাথে বাস করতে আপনি পারবেন কি না। কারণ হুজুগে বা আবেগের বশে অতিপ্রাকৃতিক জগতের সাথে যোগাযোগ স্থাপন করলে ক্ষতি কিন্তু শুধু আপনার নয়, আপনার চারপাশের যে কারোরই হতে পারে। এবং ম্যাক্সিমাম মানুষকেই ইদানিং দেখা যায় আবেগের বশে এইসব প্যারানর্মাল টার্ম নিয়ে ঘাটাঘাটি করে এবং পরবর্তীতে বাস খায়। যেমন আগ্রহ আর হুজুগে শুরু হয় আমার প্যারানর্মাল জার্নি। প্রথমে আমার পরিচয় দেই, আমি শিহাব, পরিবারের তৃতীয় সন্তান, প্রথম ছেলে সন্তান। ছোটবেলায় আমি ছিলাম ভয়ঙ্কর লেভেলের ভীতু। সন্ধ্যার পর দরজা জানালার কাছে যেতেও ভয় পেতাম, ঠাকুরমার ঝুলি দেখেও যার ওয়াশরুমে যাওয়া বন্ধ হয়ে যেত। আর এই সুযোগটা কাজে লাগাত আমার বয়োজ্যেষ্ঠ দুই বোন। আমাকে সব সময় সময়ে অসময়ে শুধু ভয় দেখাত সাদা চাদর পরে। তাই একসময় আগ্রহ হলো যে এই জিনভূত কেমন তা আমার জানতেই হবে। সেই শুরু আমার জিনভূত নিয়ে জানার আগ্রহ, অপরিসীম ভয় আর বাচ্চা মনে জিনভূত নিয়ে জানার আগ্রহ। কি করা যায়, উপায় কি? উপায় একটা পেলাম, বিভিন্ন লৌকিক ভূতের কাহিনী সংগ্রহ করব। দাদি ফুপি নানা নানি যাকে পেতাম ভূতের আর জিনের ঘটনাই শুনতাম, শুনতে শুনতে মুখস্থ করে ফেলতাম। অবশ্য কাহিনীগুলো শোনার পরে আমার যে ওয়াশরুমে যাওয়া বন্ধ হয়ে যেত সেটা আলাদা কথা। 2002 অথবা 2003 সাল, পৃথিবীর খুব কাছে এসেছিল মঙ্গল গ্রহ, মনে আছে কিনা কারো জানি না। সন্ধ্যার পর আকাশে মঙ্গল গ্রহ দেখা যেত, আর আমরা আমাদের বাসার সামনে আমাদেরই আরেক বিল্ডিং এ যেতাম মঙ্গল গ্রহ দেখতে। উল্লেখ্য যে বাসার সামনের ওই দোতলা বিল্ডিংটা আমরা ভাড়া দিতাম, বর্তমানে বিল্ডিংটা পরিত্যক্ত। এই বিল্ডিংকে ঘিরেও অনেক ভৌতিক ঘটনা আছে। তো এমনই এক সন্ধ্যায় আনুমানিক 7টা অথবা 7:30 বাজে আমি দৌড়ে সেই বিল্ডিং এর দিকে যাচ্ছিলাম। এমন সময় আমার পিঠে দ্রুম করে একটা চর বসল, আমি সাথে সাথে ব্যথায় দাঁড়িয়ে পড়লাম। পেছনে ফিরে দেখি কেউ নেই। আমার বুঝতে কয়েক সেকেন্ড সময় লাগলো যে আমার স্বাভাবিক কিছু একটা আমাকে আঘাত করেনি। আমি ভয়ে তখন চিৎকার দিয়ে বাসায় চলে আসি এবং বাবাকে বলি। বাবা আমাকে অভয় দেওয়ার চেষ্টা করেন, বাট ততক্ষণে আমার ভয় আসমান ছুঁয়ে গেছে। আমার পিঠে নাকি অনেকটা জায়গা জুড়ে লাল হয়েছিল এবং সেই রাতে আমার ভরপুর জ্বর ওঠে। 3 দিন ছিল সেই জ্বরের ভাব। পরে বাবাকে বলতে শুনেছি একাদশীর রাতে আমাকে এভাবে বাইরে বের হতে দেওয়া ঠিক হয়নি, কারণ আমার সাথে একাদশীর সাথে কিছু একটা সমস্যা আছে যা আমি পরে বলবো। তবে এই ছিল আমার জীবনের প্রথম প্যারানর্মাল এন্টিটির খপ্পরে পড়া। তখন আমি মাত্র ক্লাস 2 বা 3 তে পড়ি। এরপর এক এক করে শুরু হয় আমার প্যারানর্মাল জার্নি। 2007 সালে আমার সাথে ঘটা এক ভূতুড়ে ঘটনার কথা বলি। ওই ঘটনার পর একটা দীর্ঘ সময় আমার সাথে আর প্যারানর্মাল কিছুই ঘটেনি। আর এক কথায় বলতে গেলে আমি ভুলেই গিয়েছিলাম সেই শৈশবের ভূতুড়ে স্মৃতি। এর মধ্যে প্রাইমারি শিক্ষা জীবন শেষে হাই স্কুল জীবন চলে এসেছে। ততদিনে বিশ্বাস করা শুরু করেছি জিন ভূত যা আমরা দেখি এগুলো আমাদের কল্পনা ও ভ্রম। হাই স্কুল জীবনে স্কাউটিং আর সহশিক্ষা কার্যক্রমে নেতৃত্ব দিতে দিতে নিজেকে প্রচুর ব্যস্ত বানিয়ে ফেলেছিলাম, এমন সময় যে আমার লাইফে দ্বিতীয়বার আবার ব্যাখ্যাতীত কিছু ঘটবে তা আমি ভাবিনি। 2007 সালের 25 মার্চ, আমি তখন মাত্র ক্লাস 7 পড়ি। স্কুলের স্কাউটের প্যাট্রোল লিডার হওয়ায় সবসময় বিশেষ দিবসের পিটি, ডিসপ্লে এসবের নেতৃত্বের দায়িত্ব আমার উপরেই থাকত। তো এজন্য পরদিন অর্থাৎ 26 মার্চ স্বাধীনতা দিবসের প্রস্তুতির জন্য সারাটা দিন ব্যস্ততা কাটে আমার। সচরাচর আমি তখন সারাদিন যেখানেই থাকতাম সন্ধ্যার মধ্যে বাসায় আসার নিয়ম ছিল, কিন্তু সেদিনের ব্যাপারটা ভিন্নই ছিল। বাসায় জানিয়ে দিয়েছিলাম যে আমার বাসায় ফিরতে বেশ দেরি হবে, আমাকে ফ্রেন্ডরা বাসা পর্যন্ত পৌঁছে দেবে, তাই বাবা মা যেন চিন্তা না করে। তো আমার সব কাজ শেষ হতে হতে সেদিন আনুমানিক রাত 11টা বেজে গেল। আমার বন্ধুদের আমি নিষেধ করি আমার সাথে আসতে, কারণ ওদের বাসা আর আমার বাসা একদম উল্টো পথে। তো আমি একাই বাসায় ফিরছিলাম। আমার কাছে তখন একটা এরিকসনের ডান্ডাওয়ালা মোবাইল ছিল। বাংলাদেশের প্রথম দিকের মোবাইলগুলো যারা দেখেছেন তারা এই মোবাইলটা চিনবেন। তো আমি সেটা দিয়ে কখনো রাস্তায় আলো ফেলার চেষ্টা করছি, আবার কখনো সম্ভবত মেসেজ লিখছিলাম কাউকে। এভাবে প্রায় অনেকটা পথ এসেছি। আমি তখন বাসা থেকে সর্বোচ্চ 2 কি 3 মিনিট দূরে একটা ইট বিছানো রাস্তা ধরে হাঁটছিলাম, যার হাতের বাম পাশে জঙ্গল আর ডান পাশের মাটি কাটার ফলে একটা ডোবা, আর তারপরেই কিছুটা দূরে নদী। আমি তখন একটা খেজুর গাছ ক্রস করে হেঁটে যাচ্ছিলাম। এমন সময় মনে হলো শক্ত কিছু একটা আমার হাতের উপর থাবা দিল। আকস্মিকতায় হাত থেকে আমার মোবাইলটা পড়ে যায়। তখন আমার মনে হচ্ছিল আমার ঘাড়ের বাঁ পাশে কিছু একটা নিঃশ্বাস ফেলছে। আমি ঘটনার আকস্মিকতায় কি করব বুঝতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল আমার পেছনে বড় কোনো লোমশো কুকুর বা এমন কোনো প্রাণী পেছনের 2 পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আমার মনে হলো তখন যেন আমার এখান থেকে চলেই যাওয়া উচিত। তাই আমি রাস্তা থেকে মোবাইল খুঁজে বের করার জন্য একটু রাস্তার দিকে ঝুঁকি। আমার তখন মনে হচ্ছিল আমাকে কিছু একটা জোর করে মাটির সাথে মিশিয়ে দিতে যাচ্ছে। আমি আর ওখানে থাকার সাহস পাইনি। প্রচন্ড জোরে একটা চিৎকার দিয়ে এক দৌড়ে বাসায় চলে আসি। বাসায় এসে বেশ কিছুক্ষণ ভয়ে কথাই বলতে পারছিলাম না। পরে বাবাকে সব খুলে বলার পর আর এক বিপদ, বাবা আমাকে সোজা ধরে সেখানে নিয়ে গেল এবং টর্চ জ্বালিয়ে চারপাশ দেখালো, এটা বোঝানোর জন্য যে এখানে কিছু নেই। যাই হোক, সেই রাতে মোবাইল আর পেলাম না আমি। পরদিন 26 মার্চ সারা দিন ব্যস্ত ছিলাম অনুষ্ঠানে। এরপর দুপুরের দিকে বাসায় আসি। বাসায় আসার পরে মনে হলো আর একবার খুঁজে দেখি মোবাইলটা পাই কিনা। তো আমি একটা ছেলেকে নিয়ে সেখানে গেলাম এবং তন্ন তন্ন করে খুঁজলাম। মোবাইল পেলাম ডোবার মধ্যে, তবে মাঝখান থেকে 2 ভাগ করা, যেন ধারালো কিছু দিয়ে কেউ সূক্ষ্মভাবে সমান্তরালভাবে কেটে ফেলে দিয়েছে। বাবার নিষেধাজ্ঞা ছিল এই নিয়ে যেন কারো কোনো কথা কারো কাছে না বলি, এবং তিনি আমাকে আর একটা মোবাইল কিনে দেবার কথা দেন। আর তিনি আমাকে সান্ত্বনা দেবার জন্য বলেছিলেন যে হয়তো কোনো নেশাগ্রস্ত কেউ আমাকে একা হাতে মোবাইল সহ দেখে মোবাইল নেওয়ার ধান্দায় এমনটা ভয় দেখিয়েছে, কিন্তু এটা আমিও জানতাম আর বাবাও জানতেন যে যদি কোনো নেশাগ্রস্ত ব্যক্তি আমাকে একা হাতে মোবাইল সহ দেখে মোবাইল নেওয়ার ধান্দায় এমনটা ভয় দিত, তবে মোবাইল ওভাবে কেটে ফেলে রেখে যেত না। যাই হোক, আমি ভেবেছিলাম এই ঘটনা এই পর্যন্তই সমাপ্ত হবে, কিন্তু না, এর কাহিনী এখনো অনেক বাকি আছে। এই ঘটনার কিছুদিন পর আমার পরিচয় হয় হাফেজ সাহেব নামের একজন নাম করা আলেম ব্যক্তির সাথে। 2007-এর শেষের দিকে অথবা 2008-এর শুরুর দিকে ওনাকে আমার এক কাজিন সেই রাতের সব ঘটনা খুলে বলেন। তিনি আমাকে বলেন যে মারাত্মক জিনিসই তো তোমার পেছনে লাগিয়েছ। তিনি আমাকে জানান আমার সাথে ঘটা জন্তুর মতো দেখতে ওই জিনিসটার সাথে খারাপ একটা জিনের অনেক মিল রয়েছে। এই জিনের নাম ঘুল। আপনারা অনেকে ঘুল বা অন্য কাছাকাছি কোনো নামে একে জানতে পারেন। যাই হোক, হাফেজ সাহেব বললেন এই জিন সরাসরি মানুষকে ফিজিক্যালি হার্ম করতে সক্ষম, এমনকি এই জিন মৃত প্রাণীর শরীর ভক্ষণ করে এবং এরা মানুষকে আঘাত করতে পারে। এরপর হাফেজ সাহেব আমাকে বলেন যে তোমার ওপর আরো কিছু খারাপ জিনিসের প্রভাব রয়েছে, তুমি এখন থেকে মাঝে মাঝে আমার কাছে এসো, আমি দোয়া পড়ে দেব, আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু একবারে সমাধান হবে না, তাই মাঝে মাঝে আমার কাছে তোমার আসতেই হবে। এরপর তিনি আমাকে এক গ্লাস রু আফজা এর শরবত খেতে দেন। সেই থেকে আমার রু আফজার শরবত অনেক ভালো লাগে। এটাকে প্যারানর্মাল ভাববেন না, কারণ গ্রাম অঞ্চলে অনেক পরিবারেই চিনি গোলানো পানি বা রু আফজার সহ শরবত দিয়ে আপ্যায়নের প্রচলন এখনো রয়েছে। তো শরবত খাওয়ার পরে তিনি আমাকে দোয়া পড়ে ফু দিয়ে সেদিনের মতো বিদায় দেন। সত্যি বলতে আমার প্রথমে ওনাকে বিশ্বাস হচ্ছিল না, ধান্দাবাজ মনে হয়েছিল, কিন্তু আমি দেখতাম এই লোকটা কখনোই আমার থেকে কোনো টাকা পয়সা নিতেন না, কিংবা কোনো বিনিময়ে উনি আমার সাহায্য করছিলেন না। এমনকি আমার পারিবারিক যে প্রভাব বা জনপ্রিয়তা সেটার দিক থেকেও সামাজিকভাবে যে কোনো ফায়দা তিনি আমার বা আমার পরিবার থেকে নিতে পারতেন, তাকে আমি এমন কিছুও করতে দেখিনি। এমনকি আমার বাবাও বলতেন এই হাফেজ সাহেব লোকটা অনেক ভালো একটা মানুষ। এভাবে প্রায় এক বছরের বেশি সময় ধরে চলতে থাকে। মাঝে মাঝে ওনার কাছে দেখা করতে যেতাম এবং উনি বরাবরের মতো একটা গ্লাসে ধারাবাহিকতা রেখে শরবত খাওয়াতেন এবং দোয়া করে আমাকে ফু দিয়ে দিতেন। ওনাকে একবার আমি জিজ্ঞাসা করেছিলাম এই চিন্তার ব্যাপারে। উনি বলেছিলেন যে তুমি অনেক ভাগ্যবান যে তোমার সাথে ঘুলের দেখা হয়েছে এবং তুমি শারীরিকভাবে সুস্থ আছো এবং তোমার সাথে ঘুলের কোনো প্রভাব আর নেই, তবে তোমার উপর অন্য কিছু নজর আছে যেটা অনেক বেশি খারাপ। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে সেটা কি। আমাকে হাফেজ সাহেব বলেছিলেন যে এটা এখন তোমাকে জানালে তোমারই বরং ক্ষতি হবে, আমি এর চেয়ে আগে তোমাকে রুকাইয়া করি। সেই দিন আমি প্রথম জানতে পারি রুকাইয়া সম্পর্কে এবং উনি যেটা এতদিন আমার সাথে করেছেন আমার ভালোর জন্য সেটাকে রুকাইয়া বলে, সেটাও বুঝতে পারলাম। হাফেজ সাহেব শুধুমাত্র ইসলামিক ব্যাপারেই জ্ঞানে ছিলেন তা নয়, উনি আসলে অনেক কিছুই জানতেন। সেটা বুঝতে পারি যখন উনি আমাকে রুকাইয়ার ব্যাখ্যা এভাবে বলেন যে রুকাইয়া হলো ইসলাম সম্মত এক্সারসিজম। এই লাইনটা আজও আমার মনে গেঁথে আছে। আসলেই মানুষটা একজন বুদ্ধিমান ও জ্ঞানী মানুষ ছিলেন। যাই হোক, 2009 সালের মাঝামাঝি দিকের কথা। ওনার কাছে যাবার পর উনি বলেন যে তুমি আর একবার আসবে আমার কাছে, আশা করি তোমার বিপদ কেটে যাবে। আমি হাফেজ সাহেবকে জানাই যে আমার একটা প্রোগ্রাম আছে আমাদের শহরের বাইরে, আমি ওটা শেষ করে তারপর আসলে কি অসুবিধা হবে। উনি আমাকে বললেন যে না, সমস্যা নেই, তুমি তোমার কাজ শেষ করেই এসো, আর যখন আসবা সাথে তোমার ভাই, মানে আমার যে কাজিন ওনার কাছে আমাকে নিয়ে গিয়েছিল, তাকে সাথে করে নিয়ে এসো, কারণ ওই দিন তোমার ওনাকে দরকার হবে আর ওই দিনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকবে। এমনকি যদি কোনোভাবে তোমাকে কোনো কিছু আসতে বাধা দেয়, ঝড় তুফান যাই হোক, তুমি কষ্ট করে এসো। যাই হোক, তার কিছুদিন পরে আমি একটা ন্যাশনাল স্কাউট সমাবেশে আমাদের স্কুলের টিম নিয়ে যাই, এবং আগেই বলেছিলাম যে আমি পেট্রোল লিডার ছিলাম, তো আমি সুযোগটা পেয়েছিলাম আমার স্কুলের টিমের নেতৃত্ব দেওয়ার। প্রোগ্রামটা ছিল জাতীয় পর্যায়ের স্কাউট সমাবেশের জেলা পর্যায়ের বাছাই, 3 দিনের প্রোগ্রাম। বেশ সফলভাবেই আমাদের টিম সেখানে পারফর্ম করে এবং জাতীয় পর্যায়ের সমাবেশের জন্য সিলেক্ট হই। যাই হোক, স্কাউটের প্রোগ্রামের শেষ রাতে বিশাল জাঁকজমকভাবে একটা অনুষ্ঠান হয়, সেটাকে বলা হয় মহাতাবু জলসা। মহাতাবু জলসায় আমাদের পারফরমেন্স শেষে আমরা সবাই মজা করছি, ঘোরাঘুরি করছি, নতুন নতুন বন্ধু বান্ধবী বানাচ্ছি, গল্প করছি, মোবাইল নাম্বার বিনিময় করছি। এমন সময় দেখি একটা ছেলে মন খারাপ করে ঘুরতে ঘুরতে আমার সামনে এলো। ছেলেটাকে আমি আগে কোথাও দেখিনি, কোথাও মানে কোনো জায়গায় না, ইভেন ওই দিনের পরও কোথাও দেখিনি, আর এখন তো চেহারাও মনে নেই। তো যাই হোক, সেই ছেলেটা এসে আমাকেই শুধু মন খারাপ করে বলে যে, ভাই অমুক এলাকার হাফেজ সাহেব না ঘণ্টাখানেক আগে মারা গেছেন, বলে ছেলেটা আবার কোথায় যেন চলে গেল। আমি পুরো অহতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। ওই ব্যক্তি এতদিন আমাকে দোয়া পড়ে শোনাতেন, ওই ব্যক্তি, ওই হাফেজ সাহেবই আমাকে রুকাইয়া করাতেন, ওই হাফেজ সাহেবই আমাকে শরবত খাওয়াতেন, ওই ব্যক্তি কিছুদিন আগে বলেছিলেন যে আর একবার আসলেই সমস্যাটা চলে যাবে। চোখের সামনে সব কিছু আমার ভাসছিল যেন, আর একবার এসো, এরপর তোমার সব সমস্যা চলে যাবে, ঝড় তুফান যাই হোক, যে কোনো বাধা পেলেও চলে এসো আর একবার। অথচ আমার সেই যাওয়া আর হলো না, আমি পুরোই কিংকর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছিলাম। পরে আমি সেই ছেলেটাকে কিছুক্ষণ খুঁজেছিলাম, তবে পাইনি। জানি না সে কে ছিল যে আমাকে বার্তাটা দিয়ে চলে গেল, তবে বুঝলাম আমার এই সমস্যা পার্মানেন্টলি কখনোই শেষ হবে না, আর এর প্রমাণ পেলাম এর প্রায় 1.5 বছর পর। 2010 সালের শেষের দিকে ব্যক্তিগত কারণে আমি খুব ভেঙে পড়ি। SSC সামনে, স্যারদের চোখে ভালো ছাত্র, পড়াশোনায়ও ভালো, স্যারদের A+ প্রেডিক্টেড ছাত্র টেস্টে 2 সাবজেক্টে ফেল। এমন সময় কিছু বন্ধুর মাধ্যমে জানতে পারি ভূত FM, ভৌতিস্ট, ঘোস্ট হান্টার এদের কথা। সে সময় ভূত FM শেষ দিকের এপিসোডগুলোর মতো হাস্যকর ছিল না, বরং যেই শুনুক ভয় মাস্ট পাবেই এমন ছিল। যাই হোক, তখন এই জিন ভূত ও প্যারানর্মাল টপিকের কারণে আমি ডিপ্রেশনের বাজে অবস্থান থেকে আবার নিজেকে খুঁজে পেলাম। টার্গেট নিলাম আমি প্যারানর্মাল অ্যাক্টিভিটির উপর কাজ করব, প্যারানর্মাল রিসার্চার হব। ব্যাস এগুলো নিয়ে ঘাটাঘাটি করতে করতে ঢুকে গেলাম এর গভীরে। ওই যে বলেছিলাম একটা একমুখী রাস্তা, ফেরার উপায় নেই, আর আমার সাথে তো এমনিও তখন থেকে কিছু একটা সমস্যা আছেই, অলমোস্ট ফেরার আর উপায় নেই। 2011 সালের জানুয়ারি মাস, শীত চলছে, পাশাপাশি চলছে আমার SSC। এমন একদিন রাতে অভিজ্ঞতা হলো আরেক ভয়ঙ্কর প্যারানর্মাল এনার্জির সাথে। বলতে পারেন সেই 2011 সালের জানুয়ারি মাসের রাতের ওই ঘটনা, সেই ঘটনাটাই ছিল আমার ঘোস্ট হান্টার বা প্যারানর্মাল ইনভেস্টিগেটর হবার দরজা। বলছিলাম SSC-র আগে ব্যক্তিগত কিছু কারণে প্রচণ্ড ডিপ্রেশনে চলে যাবার পরে জিন ভূত প্যারানর্মাল ঘটনা এসবের প্রতি আগ্রহ থেকে আস্তে আস্তে আমি ডিপ্রেশন থেকে বের হয়ে আসি, কিন্তু ঢুকে পড়ে প্যারানর্মাল এই জগতের মতো ওয়ান ওয়ে এন্ট্রান্সে। এরপরে আমার লাইফে ঘটে এমন এক ঘটনা যার রেস্টাই ছিল আমার ঘোস্ট হান্টার বা প্যারানর্মাল ইনভেস্টিগেটর হবার দরজা। অর্থাৎ 2011 সালের জানুয়ারি মাস, শীত চলছে তখনও, আরও একটা জিনিস চলছিল, তা হলো আমার SSC পরীক্ষা। এই মুহূর্তে আমি অনেক রাত পর্যন্ত জাগতে পারতাম না। আমি রাত 10টার মধ্যে পড়াশোনা শেষ করে রাতের খাবার খেয়ে 11টার মধ্যে ঘুমিয়ে পড়তাম। হ্যাঁ, স্বাভাবিকভাবেই SSC পরীক্ষা ছিল যেহেতু, আর সদ্য ডিপ্রেশন থেকে বের হয়ে আসার ফলে ড্যামেজ কন্ট্রোলের জন্য পাংচুয়াল ছিলাম। আমি ছিলাম কমার্সের স্টুডেন্ট, তো আমাদের একটা কম্পালসারি সাবজেক্ট ছিল সাধারণ বিজ্ঞান। তো পরদিন ছিল বিজ্ঞান পরীক্ষা, আর এই সাধারণ বিজ্ঞান ছিল আমার কাছে মূর্তিমান আতঙ্ক। এই বিজ্ঞানের কিছুই আমার মাথায় ঢুকত না, এমনকি টেস্টে এই সাবজেক্টটা আমি 15 পেয়েছিলাম 100, যার অর্থ ফেল। তো সেই জন্য আমি বিজ্ঞান পরীক্ষার আগের রাতে একটু বেশিক্ষণই পড়ছিলাম, সম্ভবত রাত তখন 1:30। আমি ততক্ষণ সব সিলেবাস শেষ করে শুয়ে পড়ি। বলে রাখা ভালো, আমার রুমে 3 দরজা, একটা দিয়ে সরাসরি কিচেন সাইডে ও ওয়াশরুমে যাওয়া যায়, আরেকটা দরজা দিয়ে আম্মু বাবা ও অন্যান্য রুমে যাওয়া যায়, এবং বাকি অন্য দরজাটি সরাসরি বাইরে যাবার। ওই দরজা খুললেই একটু সামনে আমাদের দোতলা সেই বিল্ডিংটা, মনে আছে কিছুক্ষণ আগে একটা দোতলা বিল্ডিং এর কথা বলেছিলাম যেটা আমরা ভাড়া দিতাম, সেইটা। ততদিনে দোতলা বিল্ডিংটা পরিত্যক্ত ঘোষণা করেছি আমরা। তো আমার রুমের ওই যে দরজা যেটা থেকে বাইরে যাওয়া যায়, ওই দরজা থেকে কখনো কেউ আমার রুমে আসে না, আমিও ওই দরজা দিয়ে বাইরে যাবার ট্রাই করতাম না কখনো, না কোনো প্যারানর্মাল কারণ নয়, শুধুমাত্র এমনি নিয়ম ছিল আমাদের ফ্যামিলির সবার যে প্রধান ফটকই ব্যবহার করতে হবে। সবে আমি বিছানায় শুয়ে গায়ে লেপ জড়িয়ে চোখ বন্ধ করেছি, তার একটু পরেই হঠাৎ আমার কানে স্পষ্ট ভেসে এলো যে আমার ওই বাইরে যাবার দরজাটায় কেউ আস্তে করে 3 নক করল, ঠক ঠক ঠক। আমি চোখ মেলে তাকালাম, তবে কোনো শব্দ করলাম না। এর কারণ হলো আমি ভাবছিলাম যে এত রাতে আমার কাছে কারো আসার চান্স নেই, আর যদি কেউ আসেও তো প্রধান দরজায় নক করবে, এই দরজায় নয়। তবুও যদি কেউ হয়েও থাকে, এভাবে প্রথমবার নক করার পরে আমার রেসপন্স না পেয়ে আমাকে শিওর সে নাম ধরে ডাক দেবে, আর তাহলে আমি বুঝতে পারবো কে এসেছে। বলে রাখা ভালো যে পারিবারিক জনপ্রিয়তা বেশি থাকলে শত্রুও বেশি থাকে, এবং যেহেতু বাবা রাজনৈতিক ব্যক্তিত্ব ছিল সেহেতু শত্রু থাকাও স্বাভাবিক, এটাও একটা কারণ চুপ করে থাকার। প্রথমবার 3 নক করার পরেও আমি চুপ করে থাকলাম, কিন্তু অবাক ব্যাপার, আবারও সেই সেইম ভাবে 3 দরজায় টোকা। এবার আমি উঠে বসেছি, বেশ অবাকও হয়েছি এবং কৌতূহল থেকে জিজ্ঞাসা করলাম কে, কিন্তু কোনো সাড়া পেলাম না, বরং অবাক করা ব্যাপার যে আবারও 3 নক হলো। এবার না আমি আর কৌতূহল সামলাতে পারলাম না, আমি আস্তে করে উঠে নিঃশব্দে দরজা খুলে সামনে দাঁড়ালাম। চারপাশে শুধু ঘুটঘুটে অন্ধকার আর হালকা কুয়াশা, কিছুক্ষণ সময় লেগে গেল চোখে অন্ধকারটা সয়ে যেতে, কিন্তু এরপর আমি দেখলাম ওই দোতলা বিল্ডিং আর আমার রুমের দরজার মাঝামাঝি একটা অবস্থানে, অর্থাৎ আমার থেকে সম্ভবত 20-30 দূরে সর্বোচ্চ 2.5-3 সমান লম্বা একটা বাচ্চা ছেলের ছায়া অবয়বের মতো কিছু দাঁড়িয়ে আছে। সত্যি বলতে বিশ্বাস করুন, প্রথমে কেন জানি না আমার একটুও ভয় লাগেনি, বরং কৌতূহল হচ্ছিল, আর তাই আমি ওই ছায়া অবয়বের দিকে আগানো শুরু করলাম। মজার ব্যাপার হলো অবয়বটাও সামনে বিল্ডিং বরাবর আগানো শুরু করলো, আমিও ওকে ফলো করতে লাগলাম। এভাবে ফলো করতে করতে আমি ঠিক সেই জায়গা বরাবর চলে এসেছি যেখানে প্রথমে ওই বাচ্চার অবয়বটা ছিল। ততক্ষণে অবয়বটা বিল্ডিং এর দেয়ালের সামনে, ততক্ষণে অন্ধকার ভালোভাবেই সয়ে গেছে। আমি ভাবছিলাম যে বাচ্চা তুমি যেই হও দেয়াল ভেঙে তো আর যেতে পারবে না, এবার তোমাকে আমার দিকে ঘুরতেই হবে, তাহলেই আমি তোমার চেহারাটা দেখতে পারবো আর জানতে পারবো তুমি কে যে আমাকে ভয় দিতে এসেছিলে। কিন্তু আমি ভয়ঙ্কর ভাবে অবাক হলাম যে বাচ্চার অবয়বটা দেয়াল বেয়ে ওপরে ওঠা শুরু করলো, এবং কিভাবে জানেন, আমরা স্বাভাবিকভাবে যেভাবে হাঁটি, অর্থাৎ একদম খাড়াভাবে হেঁটে, বাচ্চাটা 2 বিল্ডিং হেঁটে উপরে উঠে গেল, আর আমি বোকার মতো হা করে সেটা দেখছিলাম। এরপরে অবয়বটা যখন ছাদ পর্যন্ত চলে গেল, তখন একদম হাওয়ার মতো ভ্যানিশ হয়ে গেল। এবার আমি ভয়ানক রকমের ভয় পেয়ে যাই এবং এক দৌড়ে রুমে এসে দরজা লক করে লেপ মুড়ি দিয়ে ভয়ের চোটে ঘুমিয়ে পড়ি। পরদিন ঘুম থেকে ওঠার পরে আমি এই ঘটনা প্রথমে আম্মুকে এবং পরে বাবাকে বলি, কিন্তু বাবা এই ব্যাপারটা জাস্ট হেসে উড়িয়ে দেয়। মজাও নেয় অনেক এটা নিয়ে, এমনকি বলে যে আমি মজা করে মিথ্যা বলেছি অথবা এটা আমার ভুল। আমি দাদিকে এই ঘটনাটা বলার পর দাদি একটু গম্ভীর হয়ে গিয়েছিল, কিন্তু তিনি কোনো আনসার দেননি। বাবা আম্মু জাস্ট এড়িয়ে গেলেন। শুধুমাত্র আমার কথাটা বিশ্বাস করে করল আমার ছোট ভাই, আর কেউ না। তো পরীক্ষা দিলাম, বিজ্ঞান পরীক্ষা কঠিন হলো আমার জন্য। ডি গ্রেড পেয়েছিলাম বিজ্ঞানে, অর্থাৎ হাল্লারও আসতে পাস। 40 পেয়েছিলাম মার্ক। SSC রেজাল্টে টোটাল মার্ক মিলিয়ে পেলাম 4.19, অর্থাৎ এ গ্রেড। এ প্লাসের স্টুডেন্ট, এ এক ডিপ্রেশনের ধাক্কায় এ গ্রেডে নেমে গেলাম। যাই হোক, চলুন এবার একটা জাম্প দেই এই 2011 সালের শেষের দিকে, অর্থাৎ 2011 সালের নভেম্বর বা ডিসেম্বরের দিকে। তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, ততদিনে টুকটাক ঘোস্ট হান্টিং শুরু করে দিয়েছি, ছোট একটা টিমও হয়ে গিয়েছিল। বাট ঘটনায় এই জাম্প কাট করার কারণ সেই দরজায় নক দেওয়ার ঘটনায়। 2011 সালের নভেম্বরের শেষের দিক বা ডিসেম্বরের একদম শুরু, তখন ওই সময় বাবার হার্টের সমস্যা অনেক বেড়ে গিয়েছিল। প্রায় রাতেই বাবার বুকে ব্যথা হতো, এজন্য আম্মু বাবার রুমেই বাবার সাথে থাকতেন। অন্যদিকে 2011 সালের শুরু থেকেই আমার প্যারানর্মাল সব কিছু ঘাটাঘাটির ঘটনাগুলোর একমাত্র শ্রোতা আমার ছোট ভাই। এতটাই ভয় পেত যে ও একা ঘুমাতে পারত না, তাই আমি ছোট ভাইকে নিয়ে আম্মুর রুমেই ঘুমাতাম, আর আমার রুমটা ফাঁকা থাকত। বলে নেওয়া ভালো যে বাবার রুমটা ছিল ড্রয়িং রুমের পাশেই, আর তারপরেই আম্মুর রুম, আর একদম কর্নারে আমার রুম। আমার রুমের পরে আমাদের একটা জঙ্গল, আর আমার রুমের দরজা খুললেই বাইরে যে সেই পুরনো দোতলা বিল্ডিং তা তো আগেই বলেছি। যাই হোক, আমি আমার ছোট ভাইকে নিয়ে আম্মুর রুমেই ঘুমাতাম ওই সময়। আমার একটা বদ অভ্যাস ছিল যে আমি ঘুমানোর সময় কানে হেডফোন লাগিয়ে ফুল ভলিউমে গান শুনতাম। সেই দিনও আমি সেইম ভাবে কানে হেডফোন দিয়ে গান শুনছি ঘুমানোর আগে। ঘড়িতে তখন প্রায় 1:30 থেকে 2, হঠাৎ অনেক জোরে একটা শব্দ। কানে হেডফোন থাকা সত্ত্বেও আমি স্পষ্ট শুনতে পেলাম শব্দটা। আমার রুমের বাইরের দিকে সেই দরজাতেই অনেক জোরে কেউ ধাক্কা দিয়েছে। আমি সাথে সাথে গান বন্ধ করে চুপ করে শুয়ে আছি ব্যাপারটা বোঝার জন্য। ততক্ষণে বাবার রুম থেকে বাবা টর্চ নিয়ে আমার রুমে চলে গেছেন এবং দরজা খুলে বাইরে টর্চ মেরে চেক করছেন যে শব্দটা কিসের। ততক্ষণে আমিও ভয়ে উঠে বসেছি। ভয়টা প্যারানর্মাল কিছুর জন্য না, আসলে বাবা হার্টের পেশেন্ট, যদি বাবার বুকে ব্যথা ওঠে সেই ভয়। বাবা বাইরে চেক করে আমার রুমের দরজা লক করতে করতে বলছিলেন, কই, কেউ তো নেই, কাউকেও তো দেখছি না। তো বাবা যখন আবার তার রুমে ব্যাক করছিলেন, তখন আমাকে দেখতে পান যে আমি উঠে বসে আছি। বাবা তখন আমাকে জিজ্ঞেস করলেন, শব্দটা শুনেছিস? আমি জাস্ট উত্তর দিলাম যে হ্যাঁ, আওয়াজ তো শুনলাম। এটা বলে আমি আবার শুয়ে পড়ি, বাবাও তার রুমে চলে যান। পরদিন সকালবেলা এইবার আমার কথা বলার সময় এসেছে, এবার আমার দিন এসেছে। ব্রেকফাস্টের টেবিলে বসে বাবাকে বললাম, কি, আমি যে জানুয়ারিতে বলেছিলাম আমার রুমের ওই দরজায় নক করার শব্দ, তখন তো বিশ্বাসই করো নাই, এসে উড়িয়ে দিয়েছিলে। এখন বলো, কালকে তো তোমরাও শব্দ পেয়েছো, বলো তো এটা কিসের শব্দ তাহলে? আর এবার বিশ্বাস হলো তো যে আমার সাথে এমনটা ঘটেছিল। ততদিনে বাবার সাথে আমার প্যারানর্মাল ব্যাপার নিয়ে আলাপ আলোচনার একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল আমার প্যারানর্মাল রিসার্চের সুবাদে। তো বাবা আমাকে তখন বললেন যে এই বাড়িতে এভাবে দরজায় নক করার ঘটনা এর আগেও অনেকবার হয়েছে। আমি এটা শুনে তো পুরোই থ, আরে কি বলে আমার জন্মদাতা, এই কথা এতদিন আমি জানতামও না, আমাকে একবারও বলল না। তো বাবার বক্তব্যটা ছিল অনেকটা এমন যে আমাদের বাড়িতে অনেক অনেক আগে থেকে মাঝে মাঝে এভাবে দরজায় নক করার ঘটনা ঘটে। আমার বুড়ো বাবা মানে বাবার দাদা ছিলেন অনেক জ্ঞানী এবং পরহেজগার ব্যক্তি। তৎকালীন সময়ে তিনি জমিদার ছিলেন, তবুও তিনি ছিলেন খুবই দানশীল ও ধার্মিক ব্যক্তি। তো বুড়ো বাবার সাথে জিন ছিল অনেক। তিনি মারা যাবার পরে থেকে এই বাড়িতে অনেক ধরনের ঘটনাই ঘটে, যার একটা এই দরজায় নক করা। বুড়ো বাবার কাহিনী আপাতত স্কিপ করছি, কারণ এটা আপাতত আমার আলোচ্য বিষয় নয়। তো বাবা যেটা বললেন যে স্পেসিফিক একটা সময়েই এভাবে দরজায় নক করার ঘটনা ঘটে, এবং সেই স্পেসিফিক ঘটনাটা হলো এই বাড়ির কেউ যখন মারা যাবে তার বেশ আগে থেকে এমন দরজায় নক করার শব্দ সবাই টের পায়। দাদা মারা যাবার আগেও সেইম ভাবে সবাই দরজায় নক করার শব্দ পেয়েছিল। মেজ কাকু এবং ছোট কাকু মারা যাবার আগেও প্রায় এক বছর ধরে এমন নক করার শব্দ হতো। এরপর যখন কেউ মারা যেত শব্দটা একদম আর শোনা যেত না, ততদিন পর্যন্ত যতদিনে আর কেউ মারা যাবার সময় না হচ্ছে। বাবার বক্তব্য অনুসারে ওই দিনের আগে বাবা লাস্ট দরজায় নক করার ঘটনা শুনেছিলেন 2001 বা 2002 সালের দিকে, অর্থাৎ যখন আমার ছোট কাকু মারা যান তখন। এরপরে বাড়ির আর কেউ মারা যাননি, তাই এমন দরজায় টোকা বা ধাক্কা দেওয়ার শব্দও কেউ পায়নি। এরপরে 2011 সালের জানুয়ারিতে আমি শুনতে পাই দরজায় নক, এবং নভেম্বরের লাস্টে এসে আমরা সবাই শুনি সেটা। এর ঠিক কিছুদিন পরে অর্থাৎ 2011 সালের ডিসেম্বরের 22 তারিখ বাবা আমাদের ছেড়ে চলে যান, আর আমি আমার জীবনের শ্রেষ্ঠ বন্ধু, শ্রেষ্ঠ মেন্টর ও মাথার উপরের বট গাছটা হারিয়ে ফেলি। 2011 সালের জানুয়ারির ঘটনার লেজ ধরে ডিসেম্বরে জামকাট দিয়ে ঘটনাটা বলছিলাম। এবার আবার 2011 সালের শুরুতেই ফেরত আসি। 2011 সালের জানুয়ারির ঘটনার পরে আমি রীতিমতো প্যারানর্মাল দুনিয়া নিয়ে প্রচুর ঘাটাঘাটি শুরু করি, আর তখনই ফেব্রুয়ারিতে আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে যায়। 2011 সালের ফেব্রুয়ারির প্রথম দিকের এক শুক্রবার রাতে আমি শুয়ে শুয়ে FM ভূত FM শুনছিলাম বাসায়। সেদিন আম্মু, আমি আর আমার ছোট ভাই জিয়ন, বাবা পাশের এক শহরে গিয়েছিলেন কোনো প্রয়োজনে। আমার বিছানায় শোবার সময় আমি পশ্চিম দিকে মাথা রেখে ঘুমাই, তো তখনও শীত শীত থাকায় গায়ে আমার লেপ ছিল, এবং পশ্চিম দিকে মাথা দেওয়া অবস্থায় শুয়ে আমি FM শুনতে শুনতে কখন যেন ঘুমিয়ে গেলাম। পরদিন একদম ভোরবেলা আমার ঘুম থেকে তোলে আমার আম্মু। আম্মু আমাকে যেটা বলে তার সংক্ষিপ্ত রূপ হল, তোর আব্বু রাতে অনেক অসুস্থ হয়ে পড়েছিলেন, উনি হোটেলেই ছিলেন রাতে, তোর কোহিনুর আপুরা মানে আমার ফুফাতো বোন তারা সকালে গেছে, এখন হালকা সুস্থ, আমিও যাচ্ছি, তুই আর জিয়ন বাসায় থাকিস, আর দুইজন মারামারি করিস না, কারণ আমরা দুই ভাই অনেক ঝগড়া করতাম। আমি আধো ঘুম আধো জাগা অবস্থায় সবকিছুই হুম হুম করে গেছি। লাস্টে আম্মু যাবার আগে অবাক করে একটা প্রশ্ন করেছে, তুই আজকে উল্টা দিকে শুয়েছিস কেন? এটা জিজ্ঞাসা করে তাড়াহুড়ায় তিনি রওনা দিয়ে চলে যান। এরপর আরো কিছুক্ষণ আমি হয়তো ঘুমোচ্ছিলাম, হঠাৎ আমার মাথার মধ্যে আম্মুর লাস্ট কথাটা প্রসেস করা শুরু করে, তুই আজকে উল্টো দিকে শুয়েছিস কেন? মানে কি? আমি এক লাফে ঘুম থেকে উঠে যাই, যেন আমার ঘুম মুহূর্তেই সব নাই হয়ে গেছে, এবং আমি দেখলাম যে আসলেই আমি ঘুমোচ্ছিলাম পূর্ব দিকে মাথা দিয়ে, কিন্তু আমার স্পষ্ট মনে আছে যে আমি পশ্চিম দিকে মাথা রেখেই ঘুমিয়েছিলাম। এবং স্পষ্ট মনে থাকার কারণ, আমার ফিক্সড পজিশনে আমি না ঘুমালে আমার ঘুম হয় না। আমি যে বলবো যে ঘুমের মধ্যে ঘড়ির কাঁটার মতো ঘুরতে ঘুরতে আমি পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছি তাও না, কারণ আমার বিছানাটা একদম সুস্থ ও স্বাভাবিক ছিল এবং বালিশটাও পূর্ব দিকে ছিল, গায়ে লেপটাও স্বাভাবিক ছিল। ব্যাপারটা আমাকে প্রচুর অবাক করে, কিন্তু আমি এর আগা মাথা কিছুই খুঁজে পাচ্ছিলাম না। এরপর সকালে নাস্তা করে আমি আর জিয়ন গল্প করতে করতে এই ঘটনাটা শেয়ার করি জিয়নকে। যেহেতু জিয়ন তখন মাত্র ক্লাস ফাইভে পড়ে, সেহেতু ওকে শেয়ার করার কারণ শুধুমাত্র মন হালকা করা। তবে আমার ভাইটা আসলেই অনেক বেশি ব্রিলিয়ান্ট, অনেক কঠিন কঠিন বিষয়ও অনেক দ্রুত ক্যাপচার করে ফেলে। আমরা অনেকক্ষণ প্যারানর্মাল ব্যাপার নিয়ে আলোচনা করলাম। আমাদের আলোচনার মূল বিষয় ছিল প্যারানর্মাল ওয়ার্ল্ডটা মূলত কি। ধরেন আপনার বাসায় হঠাৎ আমি গিয়ে হাজির হলাম, বললাম যে আজ থেকে এই বাসার মালিক আমি, তবে আপনি ওই যে কর্নারের ওই রুমটা ওইখানে থাকতে পারবেন, এবং দেখলেন সুপ্রিম পাওয়ারও আমার পক্ষেই আছে, তাই আপনি বাধ্য হয়ে কর্নারের রুমটায় গিয়ে থাকা শুরু করলেন। আপনার পরিবারের কেউ কেউ ব্যাপারটা মেনে নেবে, কারণ সুপ্রিম পাওয়ারের কেউই আমার পক্ষে কথা বলেছে। আবার আপনার পরিবারের কেউ কেউ বিরোধিতা করবে এবং সুযোগ খুঁজবে আমাকে তাড়ানোর বা আমার ক্ষতি করার, স্বাভাবিক না? কারণ আপনি আর আপনার পরিবারই তো আপনার এই বাসার আদি বাসিন্দা। এক্স্যাক্টলি জিনদের সাথে ব্যাপারটা এমনই, তারা এই দুনিয়ায় বাস করত, এরপর আদেশ হলো আমরা এই দুনিয়ার একচ্ছত্র আধিপত্য দেখাবো, আমরাই বসবাস করব। প্রশ্ন হলো তাহলে জিনরা কোথায় যাবে? সমাধান দেওয়া হলো যে জিনরাও থাকবে, তবে তাদের স্পেসিফিক জায়গা নির্ধারণ করে দেওয়া হলো। আবার তাদের আর আমাদের মাঝে এমন এক লেয়ার বানিয়ে দেওয়া হলো যে আমরা সব সময় তাদের দেখতেও পাব না। বাট সেই লেয়ারটা কোথায়? সেটা ঠিক সেম এইখানে যেখানে আপনি বর্তমানে আছেন, অর্থাৎ একটা ইনভিজিবল দেয়াল, ঘরের মধ্যেই ঘর, কিন্তু একটা ঘর আমার যা আমি দেখতে পাচ্ছি, অন্যটা আমার দৃষ্টির অগোচরে রাখা। হতে পারে আপনি যে জায়গায় বসে আমার এই লেখা পড়ছেন সেই সেম জায়গায় বর্তমানে কোনো জিনের বেডরুম, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না, কারণ একটা লেয়ার ক্রিয়েট করে দেওয়া আছে। আর এটাই হলো প্যারানর্মাল জগতের প্যারালাল ওয়ার্ল্ড, সমান্তরাল আরেকটা জগৎ, একই জায়গায় একইভাবে, অনেকটা আয়নার মতো। এই প্যারালাল ওয়ার্ল্ড চাইলেই আপনি ভাঙতে পারবেন না, অর্থাৎ আপনি চাইলেই এই জগতে বসে ওদের জগৎকে বা ওদেরকে দেখতে পারবেন না। তবে কিছু কিছু মুহূর্তে এই দুই ডাইমেনশন একত্র হয়ে যায়। আবার কিছু মানুষ জন্মগত বা অভ্যাসগতভাবে ওদের জগৎকে বা ওদের দেখতে বা ফিল করতে পারে। আবার সেইমভাবে কিছু এন্ট্রান্স পয়েন্ট থাকে, আমি যেটাকে দরজা বলতেই বেশি পছন্দ করি। আমাদের নর্মাল জগৎ আর ওদের প্যারানর্মাল জগতের মাঝে কিছু কিছু দরজা থাকে, অনেক সময় আমরা সেই ডোর খুঁজে বের করে ফেলতে পারি। ভাবতে পারেন এক্স্যাক্টলি এইসব কথাবার্তা আমি সেদিন আলোচনা করছিলাম আমার ছোট ভাইয়ের সাথে, যে তখন ক্লাস ফাইভে পড়ে, এবং এক্স্যাক্টলি আমি যা যা বলছিলাম ও ঠিক বুঝতেও পারছিল, এবং সে ও নিজের মতো মতামত দিচ্ছিল। সে যাই হোক, এরপর ওই দিনই আমি সিদ্ধান্ত নেই যে আমার একটা টিম দরকার, আমরা সেই টিম মিলে প্যারানর্মাল বিষয়ের উপর রিসার্চ করব এবং হন্টেড প্লেসগুলোতে ইনভেস্টিগেট করব। তবে যেহেতু জিয়ন অনেক ছোট, তাই জিয়নকে এই টিমে নেব না। এটা শুনে জিয়ন অনেক আপসেট হয়ে গিয়েছিল, তবুও ওকে বোঝাই যে বড় হ, তারপর দেখা যাবে, এবং ও অনিচ্ছা সত্ত্বেও মেনে নেয় যে অনফিল্ড ইনভেস্টিগেশনে ও আমার টিমে নেই। টিম ফর্ম করলাম, একদম শুরুতে দুইটা মানুষ যারা আমাকে টিম ফর্ম করতে সবচেয়ে বেশি হেল্প করেছে, এক হলো ইলিন আপু আর আরেকজন হলেন সাকিব ভাই। তাদের থেকে অনেক অনেক পরামর্শ ও সহযোগিতা ছাড়া আমি তখন কিছুই করতে পারতাম না। আমার টিমে প্রথম দিকে আমি টিমমেট পেলাম জিল্লুর, রাজন, শফিক, তবে সত্যি বলতে শুরুর দিকে এরা ছিল ভিতুর বাদশা। আমার এখনো মনে আছে শফিককে প্রথম যেদিন ঘোস্ট হান্টিং এর কথা বলি, ওই দিন ওকে আমার বাসায় এগিয়ে দিয়ে আসতে হয়েছিল। যাই হোক, এরপর সময় চলে এলো আমাদের প্রথম ইনভেস্টিগেশনের। প্রবলেমটা ছোট একটা বিষয়, কিন্তু আমাদের ট্রেনিং এর জন্য এটা পারফেক্ট। বিশাল বড় ধান ক্ষেতকে আমাদের এলাকায় কোলা বলে, তো একটা কোলা বা ধান ক্ষেতের ঠিক মাঝখানে একজোড়া তাল গাছ আছে, তবে সমস্যা হলো ধান ক্ষেতের এক্স্যাক্টলি ওই জায়গাটা অভিশপ্ত, ওইখানে অনেক ধরনের ব্ল্যাক ম্যাজিকের উপকরণ অনেক সময় অনেকেই পেয়েছে, এমনকি সন্ধ্যার পরে এক্স্যাক্ট ওই প্লেসে অনেক সময় অনেকে পজেসড হয়েছে এমনটা শোনা যায়। এই জন্য ধানক্ষেতের ওই তাল গাছ থেকে আশেপাশে অনেক জায়গা সবাই দিনে বা রাতে ইগনোর করে, এমনকি ওই জায়গাটুকুতেও ধান রোপণ করা হয় না। ইভেন ধান রোপণ করলেও ওই জায়গাটুকুতে ধান হয়ই না। মোটামুটি ভাবে বলা যায় জায়গাটুকু পরিত্যক্ত। তো আমি রাজন আর জিল্লুর যাই ওই জায়গাতে। এক্স্যাক্টলি তাল গাছের কাছে যেতে যেতে আমাদের সন্ধ্যা পার হয়ে তখন বেশ অন্ধকার। আমরা স্বাভাবিকভাবে প্রথমে চারপাশ বেশ ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি এবং বোঝার ট্রাই করি যে আসলেই এখানে কোনো প্যারানর্মাল কিছু থাকতে পারে কি না। এভাবে অনেকটা সময় কেটে যাবার পরে আমরা প্ল্যান করি যে আমরা তাদের আহ্বান জানাবো, যেটাকে আমরা প্রভোক করাও বলি। তো আমরা তিনজনই এক এক করে তাদের আহ্বান করতে থাকি। প্রথমে জিল্লুর খুব স্বাভাবিক এবং ভদ্রতার সাথে তাদের অস্তিত্বের প্রমাণ দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু কোনো কিছু আমরা ফিল করতে পারি না। এরপর রাজন বেশ কিছুক্ষণ চেষ্টা করে, কিন্তু সেম, আমরা কিছুই ফিল করতে পারি না। এরপর আমার পালা। মূলত প্ল্যান অনুযায়ী আমি স্টেপ নিব এক্সট্রিম মোমেন্টে, অর্থাৎ আমি প্যারানর্মাল এনার্জিকে প্রভোক করি, অর্থাৎ এদেরকে উত্তেজিত বা অপমান করে এদের উপস্থিতির প্রকাশ করার জন্য বাধ্য করতে থাকি। আমি জাস্ট প্রভোক করেছি, পাঁচ মিনিটও হয়নি, এর মধ্যে আমাদের মনে হচ্ছিল চারপাশে ঝড় শুরু হয়ে গেছে। প্রচন্ড বাতাস আর তাল গাছ দুইটার ডালপালা এমনভাবে নড়ছে যেন ধরে নেন যে ঝড় শুরু হয়ে গেছে। আমরা ফিল করতে পারছিলাম যে কিছু একটা হচ্ছে। এমন পরিস্থিতিতে আমাদের তিনজনকেই সাহস ধরে রাখতে হয় এবং একত্রে থাকতে হয়, কিন্তু জিল্লুর প্রচন্ড রকমের ঘাবড়ে যায় যা আমাদের জন্য বিপজ্জনক, কারণ প্যারানর্মাল এনার্জি সবসময় ট্রাই করবে আপনার সাইকোলজিকে তার কন্ট্রোলে নিয়ে আসতে, আর এটা তখনই সম্ভব হবে যখন আপনি মেন্টালি বা সাইকোলজিক্যালি অনেক দুর্বল হয়ে পড়েন। আপনি সাইকোলজিক্যালি উইক হয়ে গেলে প্যারানর্মাল এনার্জি আপনার সাইকোলজির উপর তার প্রভাব ফেলতে পারে, আর এটাকেই সবাই পজেস করা বা ভর করা বলে। তো জিল্লুর মারাত্মক ঘাবড়ে যায় এবং সে বলে যে তোমরা এখানে থাকো বা না থাকো, আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না, অগত্যা আমরা সবাই ওই স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নেই। জিল্লুর রীতিমতো দৌড়ে ওই জায়গাটা ত্যাগ করার ট্রাই করছে, আর আমি ও রাজন জিল্লুর কাছাকাছি থাকার জন্য ওর সাথে তাল মিলিয়ে ওর কাছাকাছি থাকছি। রীতিমতো বলতে পারেন যে আমরা তিনজনই দৌড়াচ্ছি এবং আমরা তিনজনই ফিল করতে পারছিলাম যে আমাদের পেছনে চারপাশ যেন কালবৈশাখী ঝড়ের মতো দুমড়ে মুচড়ে যাচ্ছে, কিন্তু আমাদের সামনের দিক একদম শান্ত। মনে হচ্ছিল একটা ঝড় আমাদেরকে তাড়া করছে। আমরা অনেকক্ষণ দৌড়ে এরপর সম্পূর্ণ অক্ষত অবস্থায় ধানক্ষেতটাকে অতিক্রম করি এবং আমরা লোকালয়ে বা বলতে পারেন জনসমাগম রাস্তায় চলে আসি। আমরা যতক্ষণ ধানক্ষেতের মধ্যে দৌড়েছি আমরা টের পেয়েছি যেন আমাদের পেছনে ঝড়ের মতো সব ভেঙে চুরে যাচ্ছে, কিন্তু যখন লোকালয়ের কাছে পৌঁছাই তখন চারপাশ একদম শান্ত। লোকালয়ে আসার পরে পরিচিত কয়েকজন যারা আশেপাশে ছিল জিজ্ঞাসা করেছিলাম যে কোনো ঝড় হচ্ছে কিনা, কিন্তু তারা বলে যে এমন কোনো ঝড়ের বিন্দু মাত্র তারা টের পায়নি এবং আবহাওয়া একদম ক্লিয়ার ছিল, এবং সত্যি আবহাওয়া একদম পরিষ্কার ছিল। এই ঘটনার পরে জিল্লুর প্রচন্ড ঘাবড়ে যায় ও বলে, ভাই আমি আর এসবের মধ্যে নাই, আমি আর ঘোস্ট হান্টিং করবো না, আমার শিক্ষা হয়ে গেছে। এরপর আমরা জিল্লুরকে ওর বাসায় পৌঁছে দিই এবং ভয়ে সেই রাতে বেচারা জিল্লুর এর জ্বর চলে আসে। অবশ্য পরদিনই ও আবার সুস্থ হয়ে যায়। তবে ওই যে ও বলেছিল যে ও আর ঘোস্ট হান্টিং এ আর নেই, সেটা ছিল ঘটনার আকস্মিকতায় বলা কথা। ও ঠিকই আবারও পরবর্তী ইনভেস্টিগেশনে স্বইচ্ছায় আমাদের সাথেই ছিল, হয়তো আগ্রহ বা কৌতূহল থেকে অথবা বন্ধুদের প্রতি ভালোবাসা থেকে। এটা ছিল আমাদের টিমের প্রথম ঘোস্ট হান্টিং বা প্যারানর্মাল ইনভেস্টিগেশন, যা থেকে আমরা অন্তত এটা বুঝতে পারি যে প্যারানর্মাল এনার্জি এর পাওয়ার কতটা বিধ্বংসী রূপ নিতে পারে। এরপরে আমরা দ্বিতীয় প্যারানর্মাল ইনভেস্টিগেশন করি একটা পরিত্যক্ত ব্রিটিশ জমিদারের বাড়ির পাশের এক গোরস্থান, যেখানে আজ থেকে প্রায় 200 বা 250 বছর আগে বাঙালি কৃষকদের হত্যা করে পুঁতে ফেলা হতো। আজ এই পর্যন্ত, আমার বাকি ঘটনাগুলো পরবর্তীতে ভূতকল্পে পাঠিয়ে দিব। আপনাদের সকলের মতামত এবং মন্তব্য আমার কাছে সাদরে গ্রহণযোগ্য, এমনকি কোনো প্রশ্ন থাকলেও জিজ্ঞাসা করতে পারেন। তবে এটা বলা আবশ্যক যে এগুলো কাল্পনিক কোনো গল্প নয়, জাস্ট আমি আমার জীবনের প্যারানর্মাল অভিজ্ঞতাগুলো শেয়ার করেছি ধারাবাহিকভাবে। জাস্ট মনে হলো আপনাদের সাথে শেয়ার করি যে কিভাবে ভীতু একটা বাচ্চা ছেলে একসময় একজন প্যারানর্মাল ইনভেস্টিগেটর হয়ে উঠল। এগুলো আমার নিজের জীবনের সাথে ঘটা বাস্তব অভিজ্ঞতা। শোয়ের শুরুতে আমি যে প্রশ্নটি করেছিলাম তার উত্তর মোটামুটি একটা কিন্তু দাঁড়া করানো গিয়েছে। যদি অস্বাভাবিক জীবনযাপনে আপনার কোনো অসুবিধা নাই থাকে, তাহলে এই জীবন আপনি বেছে নিতেই পারেন, সেটা টোটালি আপ টু ইউ, কিন্তু একটু ভেবে চিনতে, কারণ এই রাজ্য বিভীষিকার রাজ্য। আপনারা শুনছেন ভূত গল্প শুধুমাত্র স্বাধীন মিউজিকে। চলে যাচ্ছি পরবর্তী ঘটনায়।
আব্বু আব্বু শোনো না।
হ্যাঁ বলো, কি হয়েছে?
আমাকে একটা ভূতের গল্প শোনাবে?
আচ্ছা, ভূতের গল্প শুনবে? চলো শুনে আসি স্বাধীন মিউজিকে ভূত গল্প।
বাবু তো
লেখক নয়ন রহমানের লেখা তন্ত্রবিদ্যা ঘটনাটির প্রথম পর্ব প্রচার করা হচ্ছে। আশা করি ইফরিতের মতো এই সিরিজটিও সবারই ভালো লাগবে। এই কারণে ভূত গল্পের সকল দর্শকরা মন দিয়ে আজকের এই তন্ত্রবিদ্যা সিরিজটি শুনবেন। ঘটনা তন্ত্রবিদ্যা প্রথম পর্ব। গভীর রাতে বন জঙ্গলের ভেতর চারপাশে ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে পেঁচার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। ঘুটঘুটে অন্ধকারে যেন বনটাকে ক্রাশ করে ফেলেছে, আর এই ঘুটঘুটে অন্ধকারে বনের মধ্যে একটা মশাল জ্বলছে, আর মশালের পাশেই কুয়োর পাশে বসে ধ্যানমগ্ন হয়ে আছে তান্ত্রিক শম্ভু। দীর্ঘদিন যাবৎ শম্ভু সাধনা করছে। শম্ভুর গভীর ধ্যান ভাঙে কারো গম্ভীর গলার আওয়াজে। শম্ভু, প্রণাম গুরুদেব। শম্ভু, একটা মনুষ্যের বাচ্চা আসতেছে তোর কাছে, এর মাধ্যমে আমার ভোগ দিবি। যদি খুশি করতে পারিস তাহলে তোকে বরদান করব। অন্ধকারের মধ্য থেকে একটা অবয়ব বলছিল শম্ভুকে। এই অবয়বটার আরাধনা করে শম্ভু, এর কাছ থেকেই শম্ভু তন্ত্রবিদ্যা লাভ করেছে আর শেখার জন্য তার সাধনা করছে। শম্ভু খুশি হয়ে বলে, ঠিক আছে গুরুদেব, আমি শিগগিরই আপনার ভোগের ব্যবস্থা করব। অবয়বটা অন্ধকারে মিলিয়ে যায়। শম্ভু আবার চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন হয়। এই ঘুটঘুটে অন্ধকারে জঙ্গলের মধ্য দিয়ে একজন ছোট একটা টর্চ লাইট নিয়ে এগিয়ে চলেছে শম্ভুর কাছে। বনের একেবারে মধ্যখানে এসে লোকটা মশালের আলো দেখতে পায়। ধীর পায়ে সে এগিয়ে যায়। মশালের আলোতে দেখতে পায় শম্ভু বসে ধ্যান করছে। সে কিছু বলবে তার আগেই শম্ভু বলে ওঠে, আয় আয়, তোর জন্যই তো অপেক্ষা করছিলাম রে। লোকটা এবার শম্ভুর সামনে গিয়ে দাঁড়িয়ে বলে, আমি আসব আপনি কিভাবে জানেন? আমি সব জানি রে, দাঁড়িয়ে আছিস কেন বস? লোকটা এবার শম্ভুর সামনে বসে পড়ে। বল, কি জন্য এসেছিস, কি চাই তোর?
আমি আপনার কাছে তন্ত্রবিদ্যা শিখতে চাই, আমাকে আপনি তন্ত্রবিদ্যা শেখান।
তোর দ্বারা এসব হবে না রে, এসব করতে গেলে অনেক সাহস লাগে, মায়া ত্যাগ করতে হয়, অনেক কিছু দিতে হয়, পারবি না তুই, চলে যা।
ওস্তাদ, পারবো আমি, আপনি যা বলবেন সব করব, কি করতে হবে আমাকে বলেন।
কবর থেকে লাশ উঠাতে পারবি?
হ্যাঁ ওস্তাদ পারবো, কবে উঠাতে হবে বলুন।
ঠিক আছে, তুই যদি পারিস তাহলে তুই যা শিখতে চাস সব শেখাবো।
ঠিক আছে ওস্তাদ, লাশ কবে উঠাতে হবে সেটা শুধু বলেন।
তুই কাল সন্ধ্যায় আসিস এখানে।
আচ্ছা ওস্তাদ, আসবো আমি।
ঠিক আছে, যা এখন।
আচ্ছা ওস্তাদ।
তান্ত্রিক শম্ভু সিদ্ধি লাভের জন্য সাধনা করে যাচ্ছে, আর তার কাছে কালো জাদু বশীকরণ তন্ত্রবিদ্যা শিখতে এসেছিল যে সে আকাশ, একজন মধ্যবিত্ত পরিবারের বেকার শিক্ষিত ছেলে। আকাশ বিবাহিত, তার স্ত্রীর নাম পরি, দেখতেও মাশাআল্লাহ পরির মতোই। তার বাবা সাখাওয়াত মিয়া, মা কোহিনুর বেগম আর তার ছোট ভাই পরশ। হুটহাট আকাশের জেদ চেপে বসে, যে জিনিসটার জন্য সে জেদ করে সেই জিনিসটা না করা পর্যন্ত সে ক্ষান্ত হয় না। এখন তার জেদ চেপেছে সে তান্ত্রিক হবে। অনেক খোঁজাখুঁজি করার পর সে তান্ত্রিক শম্ভুর খোঁজ পায়, তাই আজ শম্ভুর সাথে সে দেখা করতে এসেছে। গভীর রাত, ডাইনিং টেবিলের চেয়ারে বসে টেবিলে মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে অপেক্ষারত পরি। রাত তিনটায় দরজার কড়া নাড়ার শব্দে পরির ঘুম ভাঙে, তড়িঘড়ি করে পরি উঠে দরজা খুলে দেয়।
এই, এতক্ষণ লাগে দরজা খুলতে, কি করছিলি? হ্যাঁ, কার সাথে শুয়েছিলি?
তুমি আবার নেশা করে এসেছ, কতবার বলবো, এইসব ছেড়ে দাও, মানুষ ছিছি করে।
পরির কথা বলা শেষ হতে না হতেই আকাশ পরির গলা চেপে ধরে, বলে,
এই তোকে বলেছি না আমার বিষয়ে নাক গলাবি না? আর মানুষ কে কি বলল তাতে আমার কিছুই যায় আসে না, বুঝেছিস?
বেশি ক্যাক ক্যাক করবি তো একেবারে মেরে ফেলব। পরি চোখ উল্টে আসে, শ্বাস নিতে পারছিল না সে। পরি বাঁচার জন্য হাত দিয়ে আকাশের হাতে চাপড়াতে থাকে, তখন আকাশ পরিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরি ফ্লোরে পড়ে থাকে, আকাশ পাশ কাটিয়ে গিয়ে ডাইনিং টেবিলের চেয়ারে বসে পরিকে বলে,
এখনো পড়ে আছিস, খেতে কি তোর মা এসে দিবে আমাকে? তাড়াতাড়ি খেতে দে আমাকে।
পরি উঠে চোখ মুছতে মুছতে আকাশকে খাবার বেড়ে দেয়। আকাশ খেতে শুরু করে আর পরি আকাশের পাশে দাঁড়িয়ে নীরবে কান্না করে যাচ্ছে।
এই, একদম ফসফাস করবি না, শান্তিতে খেতে দে আমাকে।
পরি নিজের মুখ চেপে ধরে দাঁড়িয়ে থাকে আকাশের পাশে। আকাশ চুপচাপ খেয়ে উঠে রুমে গিয়ে শুয়ে পড়ে। যে মানুষটার জন্য রাত জেগে না খেয়ে অপেক্ষা করছিল সেই মানুষটা পরি খেয়েছে কিনা সেটা জিজ্ঞাসা তো দূরের কথা, উল্টো তার গায়ে হাত তোলে। এটা আজ প্রথম না, এমন হয়েই আসছে পরির সাথে, না পারছে কাউকে বলতে, না পারছে সহ্য করতে। দুঃখে কষ্টে বুকের মধ্যে তার যে পাথর জমে গেছে, যার ভার পরি আর নিতে পারছে না। চিৎকার করে কান্না করলে নাকি বুকের ভেতর ভারী ভাবটা আর থাকে না, কিন্তু পরি চিৎকার করে কান্না করা তো দূরের কথা, নীরবে চোখের জলও ফেলতে পারে না। এক বুক অভিমান আর কষ্ট নিয়ে পরি না খেয়ে ডাইনিং টেবিল গুছিয়ে নিয়ে রুমে গিয়ে বিছানার এক পাশে শুয়ে পড়ে, পাশ ফিরে নীরবে চোখের জল ফেলে।
এই, একদম শব্দ করবি না, যদি কোনো শব্দ শুনি খবর আছে তোর, চুপচাপ শুয়ে থাক।
পরি চোখের পানি মুছে নিয়ে চুপ করে থাকে। কিছুক্ষণের মধ্যেই আকাশ ঘুমিয়ে পড়ে।
পরি বিছানা থেকে উঠে বেলকনিতে গিয়ে গ্রিল ধরে নীরবে চোখের জল ফেলে। না পেল বাপের বাড়ির সুখ, না পেল স্বামীর বাড়ির সুখ। বাপ মা মরার পর মামার বাড়িতে থেকে বড় হয়েছে সে। সেখানে মামির নির্যাতন, মামাতো বোনের নির্যাতন সহ্য করে থাকতে হতো। যখন পরির বিয়ে হয় তখন পরি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। স্বামীর বাড়িতে গিয়ে আর এমন নির্যাতন হয়তো সহ্য করতে হবে না। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, স্বামীর বাড়িতে এসেও সুখটুকু কপালে জুটল না তার। চিৎকার করে কান্না করতে পারলে হয়তো বুকের ভেতরের জমে থাকা কষ্টগুলো একটু কমত। মামার বাড়িতে থাকতে নিজের ঘরের দরজা বন্ধ করে শান্তিতে কান্না করতে পারত, কিন্তু এখানে শান্তিতে কান্না করতেও পারে না সে। বেলকনিতে দাঁড়িয়ে গ্রিল ধরে আকাশের পানে চেয়ে মনে মনে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার কপালে কি কোনোদিন সুখ আসবে না, আমি আর পারছি না খোদা। তখন ফজরের আজানের ধ্বনি ওঠে মসজিদের মাইকে। পরি বেলকনি থেকে এসে ওযু করে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যায়। নামাজ শেষ করে পরি দীর্ঘ সময় ধরে মোনাজাত করে, যার বেশি সময়টা শুধু একটা কথাই আল্লাহর কাছে বেশি চায়, সেটা হলো তার স্বামীর হেদায়েত। মোনাজাত শেষ করে পরি কুরআন তেলাওয়াত শুরু করে। তেলাওয়াত শেষ করে পরি উঠে বাড়ির উঠানে হাঁটাহাঁটি করে। ফজরের নামাজের পর এই আবহাওয়াটা তার কাছে সব থেকে প্রশান্তির লাগে, কারণ ফজরের নামাজের পর যে বাতাস বয় সেই বাতাসে কোনো বেঈমানের ব্যক্তির শ্বাস পড়ে না, তাই এই বাতাসটা সুমিষ্টি আর মিষ্টি মনে হয় তার। কোহিনুর বেগম বলেন, পরি, হ্যাঁ মা, আকাশ আসছে? জি মা, আসছে। আচ্ছা, ঘর দুয়ার ঝাড়ু দাও, দেখি আমি কি রান্না করা যায়। আচ্ছা মা, দিচ্ছি। পরি ঝাড়ু নিয়ে ঝাড় দিতে চলে যায় আর কোহিনুর বেগম রান্নাঘরে যায় রান্না করতে। কোহিনুর বেগম রান্না করছিল, এই সময় তার ছোট ছেলে পরশ আসে তার কাছে। কিরে, কিছু বলবি? হ্যাঁ মা, বলতাম। আচ্ছা বল। মা, ভাইয়া ভাবিকে কালো মেরেছে। কি? হারামজাদাটা কালকেও বৌমার গায়ে হাত তুলেছে? দাঁড়া, আজ তোর বাপকে বলবো। হারামজাদাটা পরিবারের মান সম্মানটা শেষমেশ ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছে, আজ এর একটা বিহিত করতেই হবে। বৌমা? ও বৌমা। হ্যাঁ মা, বলেন। জানোয়ারটা বলে আজ রাতেও তোকে মেরেছে? না মা, কে বলেছে আপনাকে? পরশ বলল। না মা, মারেনি। আর কত মিথ্যা কথা বলবি? ভাবি, তুমি আর কত মিথ্যা কথা বলবা, আমি নিজে দেখেছি ভাইয়া তোমাকে মেরেছে, পরশ বলল। কি বৌমা, পরশ যা বলছে সত্য বলছে? পরি আর কিছু না বলতে পেরে ওখান থেকে চলে যায়। রান্নাঘরে কোহিনুর বেগম বকবক করতে থাকে, বাপ মা মরা মেয়েটাকে নিয়ে আসছি, আর আল্লাহ এ কেমন ছেলে আমি পেটে ধরলাম। সাখাওয়াত হোসেন বললেন, কি হয়েছে আকাশের মা, কার সাথে বকবক করছো? কার সাথে আর করব, নিজের কপালের সাথে করছি, এমন কুলাঙ্গার ছেলে পেটে ধরেছি আমি, কি হয়েছে আবার? কি হয়নি তাই বলো, বাপ মা মরা মেয়েটাকে নিয়ে আসছি আর তোমার ছেলে প্রতিদিন মেয়েটার গায়ে হাত তোলে, কি আজ আবার মেরেছে? ছাইপাশ খেয়ে আসে আর মেয়েটার গায়ে হাত তোলে। আচ্ছা দাঁড়াও, দেখছি আমি। আকাশ, আকাশ, এই আকাশ, আকাশ ঘুম থেকে উঠে এতক্ষণে তার মা আর বাবার কথা শুনছিল ঘরের মধ্য থেকে। এই হারামজাদা, ডাকছি শুনতে পাচ্ছিস না? আসছি আব্বা। বেশ কিছুক্ষণ পর আকাশ আসলো তার বাবার কাছে। আব্বা, ডাকছো আমাকে? তুই বলে আজ আবার বৌমার গায়ে হাত তুলেছিস? কই, না তো আব্বা। কে বলছে এসব মিথ্যা কথা? হারামজাদা, মিথ্যা কথা বলছি আমরা? সারাদিন টই টই করে ঘুরে বেড়াস আর এক টাকা কামাই করার মুরদ নাই, আবার বৌমার গায়ে হাত তুলিস? আব্বা, কথায় কথায় কামাই করার খোটা দিবা না। আমি কামাই করতে পারি না তাহলে আমাকে বিয়ে দিয়েছ কেন? আমি কি বলেছিলাম আমাকে বিয়ে দিতে? তোমাদের ইচ্ছা মতো আমাকে বিয়ে দিয়েছ। আকাশ, আর একটা কথা যদি বলো, থাপকোট দিয়ে তোমার দাঁত সবকটা ফেলে দিব। আকাশ রাগ করে বাড়ি থেকে বের হয়ে চলে যায়। সারাদিন আর বাড়িতে আসে না সে। সন্ধ্যা হলে আকাশ শম্ভু তান্ত্রিকের কাছে যায়। আকাশকে দেখে শম্ভু বলে, কিরে এসেছিস তুই? হ্যাঁ ওস্তাদ, আসছি। বলেন কি করতে হবে এখন? ভেবে দেখ, পারবি তো? হ্যাঁ ওস্তাদ, পারব। একবার শুরু করলে কিন্তু আর পেছনে সরে যেতে পারবি না। ঠিক আছে ওস্তাদ। আচ্ছা চল আমার সাথে। শম্ভুতান্ত্রিক আকাশকে সাথে করে নিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে শম্ভু আকাশকে বোঝাতে থাকে কিভাবে লাশ ওঠাতে হবে আর কিভাবে লাশের মাথাটা কেটে আনতে হবে। সেই সাথে কিছু মন্ত্র শিখিয়ে দেয় যা কবর থেকে লাশ উঠার সময় পড়তে হবে। শম্ভু আকাশকে সাথে করে নিয়ে আসে একটা পুরনো কবর স্থানে। এখান থেকে তোকে একাই যেতে হবে, আর যেটা নতুন লাশের কবর সেই কবরটা খুঁড়ে লাশটা বের করে লাশটার মাথা কেটে আনতে হবে। ঠিক আছে ওস্তাদ। আর শোন, যত যাই হোক না কেন, তুই সামনের দিকে তাকিয়ে চলবি, ভুলেও পেছনে ফিরে তাকাবি না। আচ্ছা ঠিক আছে ওস্তাদ। এই বলে আকাশ কবরস্থানে প্রবেশ করে। বেশ কিছু দূর হাঁটার পর আকাশ শুনতে পায় কেউ একজন তাকে ডাকছে। আকাশ, যাস না, চলে যা, যাস না, নিজের সর্বনাশ ডেকে আনিস না, চলে যা আকাশ। আকাশ তান্ত্রিকের কথা মতো এগিয়ে যাচ্ছে। মনে তার হালকা ভয়ও ঢুকেছে, কিন্তু ভয়কে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যায় সে। ভয়ের থেকে তন্ত্রবিদ্যা শেখার জেদটা বেশি আছে তার। আকাশ সামনে এগিয়ে যাচ্ছে আর মনে মনে ভাবছে, এই কাজটা আমাকে করতেই হবে, তন্ত্রবিদ্যা শিখতেই হবে আমাকে। আকাশ যত সামনে এগিয়ে যাচ্ছে তত আশেপাশের অবস্থা ভয়ঙ্কর হতে থাকে। অনেক শেয়াল কুকুরের আর্তনাদের চিৎকার শুরু হয়। হঠাৎ আকাশ অনুভব করে তার কাঁধে তার গরম নিঃশ্বাস পড়ছে। মনে হচ্ছিল এখনই পেছনে যে আছে তার ঘাড়টা সে চেপে ধরবে। আকাশের শরীরটা ভারী হয়ে ওঠে, এক কদম ধাপ ফেলতে যেন তার কষ্ট হয়ে যাচ্ছে। পেছনে যে আছে রাগে ফোঁস ফোঁস করছে আর তার কাঁধে গরম নিঃশ্বাসটা ঘন ঘন পড়তে থাকে। আকাশ তখন তান্ত্রিকের শিখিয়ে দেওয়া মন্ত্র পড়তে শুরু করে। মন্ত্র পড়ার পরেই তার শরীর যেন হালকা হয়ে গেল একদম, আর কাঁধে গরম নিঃশ্বাসটাও আর অনুভব করছে না সে। আকাশ এবার দ্রুত পা চালিয়ে নতুন কবরটার কাছে গেল। আকাশ যখনই কবরের মাটি সরাতে শুরু করে তখনই একটা মেয়েলি কণ্ঠে ইনিয়ে বিনিয়ে কান্নার আওয়াজ পায় সে। কণ্ঠটা তার কাছে খুব চেনা চেনা লাগে। হঠাৎ করেই আকাশ যেন থমকে যায়। ভালো করে কান্নার আওয়াজ শোনার জন্য সে একেবারে নীরব হয়ে কান খাড়া করে শোনার চেষ্টা করে। তখন বুঝতে পারে এটা তার মায়ের কণ্ঠ। আকাশ শুনতে পায় তার মায়ের কণ্ঠে তাকে বলছে, আকাশ এই কাজ করিস না বাবা, চলে যা এখান থেকে, নিজের সর্বনাশ ডেকে আনিস না বাবা। আকাশ নিশ্চুপ হয়ে শুনছিল। তখনই তান্ত্রিকের কথা মনে পড়ে গেল তার। তখন আকাশ মনে মনে মন্ত্র পড়তে থাকে আর কবরের মাটি সরাতে থাকে। কবরস্থানে তখন প্রবল ঝড় শুরু হয়ে যায় আর একদিকে সেই কান্না আর শেয়াল কুকুরের আর্তনাদ ডাক। মাটি সরিয়ে আকাশ চাটাই বের করে ফেলে। চাটাই উঠিয়ে দিয়ে বাঁশগুলো একে একে সরাতে থাকে সে। আকাশ মন্ত্র পড়তে পড়তে কবরে নামে। কবরে নেমে লাশের মাথার দিকে কাফনের কাপড়টার প্যাচ খুলে লাশের চেহারা দেখেই তার বুক ধক করে ওঠে, তার শরীর কাঁপতে শুরু করে। আকাশ দেখতে পায় যার লাশ সে কাটতে নেমেছে সেই লাশ আর কারো না, তার নিজের মায়ের লাশ। তখনই হঠাৎ করেই লাশটা চোখ খুলে তাকায়, তা দেখে আকাশ ভয়ে পেছনে পড়ে যায়। আর অমনি লাশটা আকাশের ওপরে উঠে তাকে চেপে ধরে। আকাশ তখন ভয়ে কি করবে বুঝে উঠতে পারে না, মনে হচ্ছিল তার উপরে যেন হাজার জন চেপে ধরেছে। বাঁচার জন্য আকাশ লাশের সাথে ধস্তাধস্তি শুরু করে আর মনে মনে মন্ত্র করতে থাকে। এক পর্যায়ে লাশটা শান্ত হয়ে যায়। আকাশ দেরি না করে এক ঝটকায় লাশকে তার উপর থেকে সাইডে ফেলে দিয়ে বসে হাঁপাতে থাকে। অন্ধকারে হাতড়িয়ে দাঁটা হাতে নেয় সে। হাঁপাতে হাঁপাতে লাশের মাথার চুলগুলো ধরে লাশটার মাথা কাটতে থাকে আর চারপাশ থেকে শেয়াল কুকুরের আর্তনাদ ভাসতে থাকে। সাথে প্রবল ঝড় হতে থাকে, গাছের ডালপালা ভাঙার মর্মর শব্দ হতে থাকে। আকাশ সেই দিকে ভ্রুক্ষেপ না করে লাশের মাথাটা কেটে কবরের উপরে উঠে আসে। লাশের মাথাটা হাতে করে নিয়ে মন্ত্র পড়তে পড়তে আকাশ কবরস্থান থেকে বের হতে থাকে। হঠাৎ করে আকাশ শুনতে পায় কেউ একজন করুণ আকুতি মিনতি করে তাকে বলছে, ভাই আমার মাথাটা নিয়ে যেন না, আল্লাহর দোহাই লাগে আমার মাথাটা ফিরিয়ে দেন ভাই, আমার সম্পূর্ণ দেহটা কবরে না থাকলে অনেক কষ্ট হবে, দিয়ে যান ভাই। আকাশ সেই দিকে কান্না দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। মনে হচ্ছিল তার পেছনে অনেক জীবজন্তু আসছে আর আর্তনাদ করছে। হঠাৎ করেই আকাশ খেয়াল করে তার পাশ দিয়ে কিছুটা বাতাসের সাথে কি যেন একটা ভেসে গেল। সাথে সাথে আকাশের শরীরের সব লোম দাঁড়িয়ে যায়, আকাশ ভয়ে থমকে দাঁড়িয়ে যায়। আকাশ দেখে তার সামনে বাতাসে ভেসে আছে একজন মেয়ে। এটা সেই মেয়ে যার লাশের মাথাটা কেটে তার হাতে ধরে আছে সে। বাতাসে মেয়েটার চুলগুলো উঠছে। হঠাৎ করেই মেয়েটার গলা থেকে মাথাটা আলাদা হয়ে যায় আর রক্ত ফিনকি দিয়ে বের হতে থাকে। এক পলকে আকাশ সেদিকে তাকিয়ে থাকে। চোখের পলক ফেলতেই আকাশ দেখে মাথাটা তার থেকে 2 ইঞ্চি সামনে। মাথার নিচের অংশ থেকে টপ টপ রক্ত পড়ছে। এবার আকাশের আত্মা নড়ে ওঠে, চোখ বড় বড় করে অগ্নিময় দৃষ্টিতে মাথাটা আকাশের দিকে তাকিয়ে থাকে। রাগান্বিত কণ্ঠে বলে ওঠে, মাথাটা রেখে যা, নয়তো এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। আকাশের গলা শুকিয়ে আসে আর তার ঠিক 2 ইঞ্চি সামনেই কাটা মাথাটা রাগে ফোঁসফোঁস করতে থাকে। আকাশ ভয়ে চোখ বন্ধ করে মন্ত্র করতে থাকে। অনেকক্ষণ চোখ বন্ধ করে থাকার পর আকাশ শুনতে পায় কেউ তাকে তার নাম ধরে ডাকছে, আকাশ আকাশ, এই আকাশ। আকাশ চোখ খুলে দেখে তার সামনে কিছুই নেই। অন্ধকারে কে ডাকছে দেখতে পাচ্ছে না, কিন্তু গলা শুনে চিনতে আর বাকি রইল না কে তাকে ডাকছে। আকাশ সেই দিকে দৌড়াতে থাকে। দৌড়ে কবরস্থান থেকে বের হয়ে শম্ভুর কাছে আসে। কোমর হেলিয়ে এক হাত হাঁটুতে দিয়ে হাঁপাতে হাঁপাতে কাটা মাথাটা উঁচু করে ধরে আকাশ বলে, ওস্তাদ হানসি ওস্তাদ, শাবাস, দে মাথাটা আমাকে দে। নেন ওস্তাদ। আকাশের কাছ থেকে মাথাটা নিয়ে শম্ভু বলে, চল চল এখন এখান থেকে, বেশিক্ষণ এখানে আর থাকা যাবে না, ফজরের আজানের আগেই আমাদের এখান থেকে চলে যেতে হবে। ওস্তাদ এখন আমাকে তন্ত্রবিদ্যা শেখাবেন তো? হ্যাঁ শেখাবো, আজ থেকে তুই আমার শিষ্য, চল চল এখন এখান থেকে। ঠিক আছে ওস্তাদ চলেন।
তান্ত্রিক শম্ভু আগে আগে হাঁটতে থাকে আর আকাশ পিছনে পিছনে। জঙ্গলে কাছাকাছি আকাশটা চলে আসে। সময়টা তখন ফজরের ঠিক আগ মুহূর্ত। তখন শম্ভু দাঁড়িয়ে আকাশকে বলে, আকাশ তুই এখন বাড়ি চলে যা, কাল রাতে আসবি, কাল থেকে তোর তন্ত্রবিদ্যা শুরু হবে। আকাশ খুশি হয়ে বলে, সত্যি ওস্তাদ, কাল থেকে আমাকে শিখাবেন আপনি? হ্যাঁ, কাল রাতে আসবি, আজকে বিশ্রাম কর। ঠিক আছে ওস্তাদ, আমি কাল আসব। আকাশ খুশি হয়ে বাড়ির দিকে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে আকাশ বুঝতে পারে কেউ যেন তার কানে ফিস ফিস করে বলছে, মাথাটা ফিরিয়ে দে। মনের ভুল মনে করে আকাশ দ্রুত পা চালিয়ে হাঁটতে থাকে। বাড়ির কাছাকাছি আসতেই আকাশের গা আচমকা শিউরে ওঠে। হঠাৎ মনে হতে থাকে তার সাথে সাথে কেউ যেন হাঁটছে। একসাথে দুজন হাঁটলে যেমন আওয়াজ হয়, ঠিক তেমনই আওয়াজ পায় আকাশ। আকাশ এবার দাঁড়িয়ে যায়। সে দাঁড়াতেই যেন পাশের জন্য দাঁড়িয়ে গেল। আকাশ আবার হাঁটতে শুরু করে। আবার মনে হয় তার পাশে তার সাথে পা মিলিয়ে কেউ একজন হাঁটছে। আকাশ ঘাড় ঘুরিয়ে একেবারে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে পাশে তার মাথাবিহীন কাফনে পেঁচানো সেই লাশটা। গলা বেয়ে বেয়ে রক্ত পড়ছে, রক্তে কাফনের কাপড়টা লাল হয়ে যাচ্ছে। আকাশের শরীর কাঁপতে শুরু করে। আকাশের যেন দম বন্ধ হয়ে আসছিল। আকাশ তখন তার পাশ থেকে তার কানের কাছে কেউ ফিস ফিস করে বলে, মাথাটা ফিরিয়ে দিয়ে আয়, তা না হলে তোর জীবন জাহান্নাম বানিয়ে দেব। আকাশ সেই দিকে মাথা ঘোরাতেই দেখে তার একেবারে মুখের সামনে দেহবিহীন মাথা শূন্যে ভেসে আছে। আকাশ এবার ভয়ে কাপড় নষ্ট করে দেয়। তখনই ফজরের আজান দেয়। তখন কাটা মাথাটা বলে ওঠে, হাত ছেড়ে দিলাম, মাথাটা ফিরিয়ে দিয়ে আসবি, তা না হলে তোর জীবন আমি জাহান্নাম বানিয়ে দেব। এই বলেই মাথা আর দেহটা আকাশের চোখের সামনেই হাওয়ায় মিলিয়ে গেল। আকাশ দিক বিদিক শূন্য হয়ে বাড়ির দিকে দৌড় দিল। বাড়ির দরজার সামনে এসে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে আকাশের স্ত্রী পরি ফজরের নামাজ পড়ার জন্য উঠে দেখে আকাশ ঘরে নেই। রাতে আকাশের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গেছে, বুঝতেই পারেনি। পরি ভাবে রাতে দরজা খোলা না পেয়ে হয়তো আকাশ পরশের ঘরে ঘুমাচ্ছে। বিছানা থেকে উঠে দরজা খুলে পরি কল পারে গিয়ে অজু করে এসে নামাজ পড়ে নেয়। প্রতিদিন নামাজ শেষ করে পরি বাড়ির সামনে একটু হাঁটাহাঁটি করে। বাড়ির প্রধান দরজা খুলে বের হতেই দেখে আকাশ মাটিতে পড়ে আছে। পরি খানিকটা দৌড়ে আকাশের কাছে গিয়ে আকাশকে ডাক দেয়, হে আকাশ, কি হলো? আকাশ উঠো, কি হয়েছে তোমার? আকাশের কোনো সাড়া শব্দ না পেয়ে পরি কিছুটা ঘাবড়ে যায়। আকাশকে ধরে উঠাতে চেষ্টা করতে থাকে, কিন্তু উঠাতে পারে না। পরি তখন দৌড়ে বাড়ির ভেতরে গিয়ে তার শ্বশুর শাশুড়ির রুমের সামনে যায় ডাকতে। ডাকতে যাবে তখন পরি ভাবে, যদি আব্বাকে ডাকি তাহলে সকালেই চিল্লাচিল্লি করবে সে। এই ভেবে পরি পরশের রুমে গিয়ে পরশের দরজায় টোকা দিয়ে বলে, পরশ, হি পরশ, একটু উঠো তো ভাই, পরশ, পরশ। পরশের কোনো সাড়া না পেয়ে পরি আবার দরজায় টোকা দেয়, কে? পরশ, আমি, একটু দরজাটা খোলো তো ভাই, তাড়াতাড়ি, দাঁড়াও ভাবি, উঠছি। পরশ উঠে দরজা খুলে দিয়ে বলে, কি হয়েছে ভাবি এত সকালে? তোমার ভাই বাহিরে পড়ে আছে, একটু তাড়াতাড়ি আসো ভাই। কি বলো ভাবি, বাহিরে? হ্যাঁ, তাড়াতাড়ি আসো ভাই, চলো চলো। পরি আর পরশ মিলে আকাশকে ধরে তুলে এনে শুয়ে দেয়। আকাশের তখনও হুঁশ ফেরেনি।
পরী বেশ কয়েকবার আকাশকে ডাকছিল, কিন্তু তারপরেও আকাশের কোনো হুঁশ নেই। পরশ পানির জগ এনে আকাশের চোখে মুখে পানির ছিটা দিতে থাকে। বেশ কিছুক্ষণ পর আকাশের হুঁশ আসে। চোখ খোলার পর আকাশ ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। আকাশের চোখ খোলা দেখে পরী স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, কি হয়েছে তোমার? আকাশ কোনো কথা বলে না, চুপচাপ শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। পাশ থেকে পরশ তখন বলে, কি হবে বুঝতে পারছো না ভাবি? নেশা করে এসে মাতাল হয়ে বেহুশ হয়ে পড়েছিল। পরশ, ও তোমার বড় ভাই, এমন করে কেন বলো? যা বাবা, সে নেশা করে আসবে কিন্তু কিছু বলাও যাবে না। তুমি পারো বটে ভাবি, থাকো তুমি, আমি গেলাম। এই শোনো, আব্বা আম্মাকে কিছু বলো না, তা না হলে আব্বা আবার চিল্লা চিল্লি করবে, খামাখা অশান্তি হবে। ভাইয়া যে কাজ করে ওরে তো লাঠি দিয়ে পিটানো উচিত, কিন্তু তুমি যখন বলেছো তখন তাহলে বলবো না। পরশ রুম থেকে বের হয়ে যায়। পরী তখন আকাশের দিকে তাকিয়ে দেখে আকাশ ঘুমিয়ে পড়েছে। পরী উঠে বের হয়ে ঝাড়ু নিয়ে ঝাঁট দিতে শুরু করে। একটু পর কোহিনুর বেগম উঠে পরীকে জিজ্ঞেস করে, পরী, আকাশ আসছে? হ্যাঁ মা, আসছে, ঘুমাচ্ছে। আচ্ছা, ঝাড়ু দিয়ে রান্নাঘরে আসো। ঠিক আছে মা। কোহিনুর বেগম রান্নাঘরে যায়, পরী ঝাড়ু দিতে থাকে। ঝাড়ু দেওয়া শেষ করে কল পারে গিয়ে হাত মুখ ধুয়ে রুমে যায় আকাশকে দেখতে। পরী আকাশের কাছে গিয়ে আকাশের গায়ে হাত দিয়ে দেখে আকাশের গা প্রচণ্ড গরম হয়ে আছে। কপালে হাত দিয়ে দেখে আকাশের বেশ জ্বর এসেছে। অন্ধকারে ছোট একটা টর্চ লাইট নিয়ে জঙ্গলের ভেতরে হেঁটে তান্ত্রিক শম্ভুর কাছে যাচ্ছে আকাশ। সাত দিন জ্বরে ভোগান্তির পর আজ আকাশের শরীরটা ভালোই লাগছে। তান্ত্রিক শম্ভুর কাছে আসার কথা ছিল আকাশের, কিন্তু গত সাত দিন জ্বরে আক্রান্ত হওয়ায় সে আসতে পারেনি। আজ শরীরটা ভালো হওয়ায় দেরি না করেই শম্ভুর কাছে যাচ্ছে তন্ত্রবিদ্যা শিখতে। মাছ জঙ্গলে এসে পৌঁছায় আকাশ। তান্ত্রিক শম্ভু তখন ধ্যানে বসে আছে। আকাশ শম্ভুর কাছে গিয়ে বলল, উস্তাদ, কোনো কথা না বলে চুপচাপ বসে পড়। চোখ বন্ধ করেই কথাটা বলল শম্ভু। বেশ কিছুক্ষণ পর শম্ভু চোখ খোলে। শম্ভুর চোখ খোলা দেখে আকাশ হন্তদন্ত হয়ে বলে, ওস্তাদ, আমাকে ক্ষমা করবেন, আমি সময় মতো আসতে পারিনি। আকাশ এবার কাঁপা কাঁপা গলায় বলে, ওস্তাদ, আমাকে বাঁচান, ওই মেয়েটা। আকাশের কথা শেষ না হতেই শম্ভু বলে, অস্থির হস না, আমি জানি তোর সাথে কি হয়েছে। এতটুকুতে ভয় পেলে হবে রে? তোকে তো আমি আগেই বলেছিলাম এই কাজে সাহস লাগে। কিন্তু ওস্তাদ, সমস্যা নাই, প্রথম প্রথম একটু এমন হবেই, পরে সব ঠিক হয়ে যাবে। তোকে কিছু মন্ত্র শিখিয়ে দিচ্ছি, আমার সাথে সাথে বল। শম্ভু মন্ত্র পড়ছে, তার সাথে সাথে আকাশও পড়ছে। বেশ কিছুক্ষণ আকাশকে মন্ত্র শিখিয়ে দেয় শম্ভু। এই মন্ত্রগুলো সব সময় মনে রাখবি, যখন কোনো কিছু তোর সামনে আসবে তখন প্রথম মন্ত্র পড়ে গা বন্ধ করে নিবি। এতেও যদি কাজ না হয় তাহলে দ্বিতীয় মন্ত্র পড়বি, আর মাটিতে হাত যতদূর যায় ততদূর পর্যন্ত গোলাকার বৃত্ত করে নিবি তোর চারপাশে, তখন আর কিছুই হবে না তোর। এর পরেও যদি দেখিস যে যাচ্ছে না, পায়ের নিচ থেকে মাটি নিয়ে তৃতীয় মন্ত্র পড়ে মাটিতে ফু দিয়ে ওর দিকে ছিটিয়ে দিবি, এমনি চলে যাবে সে। ঠিক আছে ওস্তাদ। আর শোন, গুরুদেবকে ভোগ দিতে হবে, ভোগের ব্যবস্থা কর। কি ভোগ দিতে হবে ওস্তাদ? বিন্নি চালের সিন্নি, একটা কালো মুরগি আর এক জোড়া কবুতরের বাচ্চা এক দাম দিয়ে কিনবি। ঠিক আছে ওস্তাদ। শোন,
গুরুদেব যদি তোর ভোগে খুশি হয় তাহলে তুই যা চাবি তাই পাবি।
সত্যি ওস্তাদ, যা চাবো তাই পাবো?
হ্যাঁ পাবি।
ঠিক আছে ওস্তাদ,
আমি কালকেই গুরুদেবের ভোগের ব্যবস্থা করব। ঠিক আছে, এখন যা।
আচ্ছা ওস্তাদ।
আকাশ শম্ভুর কাছ থেকে চলে আসে। রাত 2টা বাজে। আকাশ হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে। হঠাৎ মনে হলো সেই দিনের মতো আজও কেউ তার সাথে তাল মিলিয়ে চলছে। আকাশ আর ভয় না পেয়ে তান্ত্রিকের শিখিয়ে দেওয়া প্রথম মন্ত্র পড়ে শরীর বন্ধ করে নেয়। আকাশ নির্ভয়ে চলতে থাকে। ধীরে ধীরে আবহাওয়া ভারী হতে থাকে। আকাশ তখন শুনতে পায় কেউ তাকে বলছে, শম্ভুর কাছে যাস না, নিজের মরণ ডেকে আনিস না, তোকে ভোগ দিবে শম্ভু, ভালো চাস তো শম্ভুর কাছ থেকে দূরে থাক, আর 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 মাথাটা ফিরিয়ে দে।
কে তুই, সামনে আয়।
তোর ভালোর জন্যই বলছি শম্ভুর থেকে দূরে থাক, না হলে পস্তাবি তুই। শম্ভু তোকে ব্যবহার করছে, তোর দ্বারা ওর কাজ করে নিচ্ছে, ওর থেকে দূরে থাক। আকাশ তখন শম্ভুর শিখিয়ে দেওয়া দ্বিতীয় মন্ত্র পড়ে ওর চারপাশে গোল বৃত্ত করে নিয়ে যায় এবং বলে,
কে তুই, চলে যায় এখান থেকে।
যে পাপ কাজ তুই করছিস সেটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চা আর মাথাটা ফিরিয়ে দিয়ে আয়। তখনও যখন অবয়বটা যাচ্ছে না, আকাশ তখন শম্ভুর কথা মতো পায়ের নিচ থেকে মাটি তুলে মন্ত্র পড়ে মাটিতে ফু দেয়। যেদিক থেকে অবয়বটার আওয়াজ আসছিল সেই দিকে মাটি ছুঁড়ে মারল আকাশ। অবয়বটা তখন রাগান্বিত কণ্ঠে বলল, আকাশ তুই ভুল পথে যাচ্ছিস, আল্লাহ তোকে ক্ষমা করবে না। আমি আবার আসবো তোর কাছে, অনেক বুঝিয়েছি তোকে, কিন্তু আর না, তোর ভুলের জন্য তুই পস্তাবি। আকাশ তখনও বৃত্তের ভেতরেই দাঁড়িয়েছিল। বেশ কিছুক্ষণ পর আকাশ বুঝল আশপাশের পরিবেশ আগের মতো স্বাভাবিক হয়ে গেছে, তার মানে অবয়বটা চলে গেছে। আকাশ তখন বাড়ির দিকে রওনা দিল। বাড়ির কাছে যখন আকাশ চলে এলো ততক্ষণে ফজরের আজান পড়ে গেছে। বাড়ির দরজায় নক না করে দেয়াল বেয়ে উঠে বাড়ির ভেতরে ঢুকে আকাশ রুমে গিয়ে দরজায় নক করল। বেশ কয়েকবার নক করার পরেও পরি দরজা খুলল না। আকাশ এবার দরজায় জোরে জোরে ধাক্কা দিল। একটু পর পরি দরজা খুলে দিল। আকাশ রেগে পরিকে বলল,
এই দরজা খুলতে এতক্ষণ লাগলো কেন? কার সাথে শুয়েছিলি তুই?
কি বলছো এসব তুমি?
আমি নামাজ পড়ছিলাম তাই খুলতে পারিনি দরজা। সর সর সামনে থেকে।
এই অসুস্থ শরীর নিয়ে তুমি কোথায় গিয়েছিলে? এত রাত করে বাড়ি আসছো, কি হয়েছে তোমার?
এই তোকে বলছি না, আমার ব্যাপারে একদম নাক গলাবি না, ঘুমাবো এখন, একদম পেঁচাল পারবি না।
আমার সাথে সবসময় তুমি এমন করো কেন? ভালো না লাগলে বিয়ে করেছো কেন আমাকে?
পরীকে আর কিছু বলার সুযোগ না দিয়েই আকাশ পরীর গলা চেপে ধরল, বলল, এইসব ন্যাকামি মার্কা কথা আমার কাছে বলবি না, বেশি কথা বললে এক্ষুনি মেরে ফেলবো তোকে, আমার সাথে থাকতে হলে চুপচাপ থাকবি, নয়তো চলে যাবি। এই বলে আকাশ পরীর গলা ছেড়ে দিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। পরী মূর্তির মতো দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। আকাশ ততক্ষণে ঘুমিয়ে তলিয়ে গেছে। পরীর জায়নামাজ উঠিয়ে রেখে বেলকনিতে গিয়ে এক কোণে বসে নীরবে চোখের পানি ফেলতে লাগল। অন্ধকার ঠেলে ভোরের আলো তখন ধীরে ধীরে চারপাশ আলোকিত করে উঠে পড়ল। পরী উঠে চোখের পানি মুছে বাড়ির কাজ করতে বের হল। উঠান ঝাড়ু দিয়ে পরী রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করল। কিছুক্ষণ পর কোহিনুর বেগম উঠে রান্নাঘরের দিকে গিয়ে দেখে পরী রান্না করছে।
কি ব্যাপার বৌমা, আজ এত তাড়াতাড়ি?
না মা, নামাজ পড়ার পর আর ঘুম আসেনি তাই আর ঘুমাইনি।
আচ্ছা, আকাশ আসছে?
হ্যাঁ মা আসছে।
ঠিক আছে, তুমি যাও থালা বাসন ধুয়ে নাও, আমি রান্না করছি।
ঠিক আছে মা।
পরি রান্নাঘর থেকে থালা বাসন নিয়ে কলপারে গিয়ে ধুয়ে নিয়ে এসে কোহিনুর বেগমের পাশে বসে পড়ল। পরি কিছু বলতে চেয়েও বলতে পারছে না। তখন কোহিনুর বেগম পরিকে বলল, কি বৌমা কিছু বলবা?
না মা কিছু না।
বলো কি হয়েছে?
মা আপনার ছেলে দিন দিন কেমন জানি হয়ে যাচ্ছে, অনেক রাত করে বাড়ি ফেরে, আজও অনেক রাত করে বাড়িতে এসেছে। ওর হাবভাব আমার একদম ভালো ঠেকছে না মা।
কথা বলতে বলতেই পরীর চোখে পানি চলে আসে।
দেখো দেখি মেয়ের কান্ড, কান্না করো কেন?
আকাশ কি তোমার গায়ে আবার হাত তুলেছে নাকি?
না মা।
তাহলে?
মা ওর হাবভাব একদম ভালো ঠেকছে না, আমার মনটা কু ডাকছে।
ওকে কিছু একটা করতে বলেন মা।
আচ্ছা আমি আকাশের আব্বার সাথে কথা বলবো, তুমি কান্না করো না।
ঠিক আছে।
রান্না শেষ করে কোহিনুর বেগম ঘরে চলে যায়। ততক্ষণে সাখাওয়াত মিয়া ঘুম থেকে উঠেছে। কোহিনুর বেগম সব কিছু খুলে বলে সাখাওয়াত মিয়াকে।
ঠিক আছে আজ আমি ওর সাথে কথা বলবো।
আচ্ছা বলো, কিন্তু রাগারাগি না করে একটু ঠান্ডা মাথায় বুঝিয়ে বলো।
ঠিক আছে।
আচ্ছা এখন আসো খেয়ে নাও, নয়তো তোমার আবার স্কুলে যেতে দেরি হবে।
আচ্ছা আসতেছি।
কোহিনুর বেগম চলে যায়। একটু পর সাখাওয়াত মিয়া খাবার ঘরে যায়। সবাইকে দেখলেও আকাশকে না দেখে পরির উদ্দেশ্যে বলে,
আকাশ কোথায় পরি?
ঘুমাচ্ছে আব্বা।
এখনো ঘুমাচ্ছে? ডেকে আনো আকাশকে।
না থাক, এখন কিছু বলতে হবে না, তুমি খেয়ে স্কুলে যাও, পরে বলো।
সাখাওয়াত মিয়া কথা না বাড়িয়ে খেয়ে স্কুলের জন্য রেডি হয়ে বের হয়।
পরশ, আব্বা দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি বের হও।
হচ্ছি ভাবি।
পরশ বের হয়ে যায়। সাখাওয়াত মিয়া সাইকেল চালাচ্ছে আর পেছনে পরশ বসে আছে। পরশ যে হাই স্কুলে পড়ে, সাখাওয়াত মিয়া সেই স্কুলে শিক্ষকতা করেন। বাপ ছেলে একই সাথে স্কুলে যায়। সকাল গড়িয়ে দুপুর হয়। আকাশ ঘুম থেকে উঠে কলপারে গিয়ে পরীকে ডাক দেয়। আকাশের ডাক শুনে পরী তড়িঘড়ি করে এসে কলপারে পৌঁছায়।
আমার লুঙ্গি আর গামছা নিয়ে আয়, গোসল করব।
পরী কোনো কথা না বলে ঘর থেকে লুঙ্গি আর গামছা এনে দেয় আকাশকে। আকাশ গোসল করতে থাকে। পরী খাবার ঘরে গিয়ে আকাশের জন্য ভাত বেড়ে রাখে। আকাশ গোসল করে খাবার ঘরে ঢোকে, খেতে বসে। খাওয়া শেষ করে আকাশ রুমে গিয়ে বসে। একটু পর পরী রুমে এসে গোসল করার জন্য কাপড় নিয়ে গোসল করতে যায়। এই সুযোগে আকাশ আলমারি থেকে টাকা বের করে নিয়ে বের হয়ে চলে যায় বাজারে। বিন্নি ধানের চাল, কালো মুরগি, জোড়া কবুতরের বাচ্চা কিনে নেয় সে। মুরগি আর কবুতরের বাচ্চা পরিচিত এক দোকানে রেখে দিয়ে চাল নিয়ে বাড়িতে ফিরে আসে। চাল পরীর হাতে দিয়ে সিন্নি রান্না করতে বলে, আবার বের হয়ে চলে যায়। পরী রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর আকাশ একটা মাটির হাড়ি নিয়ে বাড়িতে পৌঁছায়। পরী তখনও রান্না করছিল। আকাশ তখন রান্নাঘরের সামনেই বসেছিল। পরীর রান্না শেষ হলে পরী রুমে ফ্যানের বাতাসে গা ঠান্ডা করতে থাকে। এই ফাঁকে আকাশ সিন্নিগুলো সব মাটির হাড়ি ভরে নিয়ে হাড়ির মুখটা ভালো করে বেঁধে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। বাজারে সেই দোকানে হাড়িটা রেখে কিছুক্ষণ সময় কাটিয়ে মুরগি, কবুতর আর সিন্নির হাড়ি নিয়ে শম্ভুর উদ্দেশ্যে রওনা দেয় সে। জঙ্গলের কাছে যেতে যেতে সন্ধ্যা পেরিয়ে যায়। চারদিকে অন্ধকার ছেয়ে গেছে। আকাশ অন্ধকারকে উপেক্ষা করে শম্ভুর কাছে গিয়ে পৌঁছে যায়। শম্ভু তখন ধ্যানমগ্ন হয়ে বসে আছে। আকাশ তখন শম্ভুকে বলে,
উস্তাদ সবকিছু নিয়ে আসছি, যা যা আনতে বলেছেন।
বস বস, তোর সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে।
জি উস্তাদ বলেন।
তোর কাজে গুরুদেব খুব খুশি হয়েছে, কিন্তু তোর আর একটা কাজ করতে হবে।
কি কাজ? আপনি শুধু বলেন উস্তাদ।
আরো চারটা লাশের কিছু জিনিস লাগবে।
কবে লাগবে উস্তাদ?
এই কাজটা এত সহজ হবে না আকাশ।
বলেন উস্তাদ কি করতে হবে শুধু।
আচ্ছা, তুই আগে দুর্ঘটনায় মারা গেছে এমন কোন লাশের রক্ত
করতো আর মাথার চুলের ব্যবস্থা কর। কিন্তু ওস্তাদ, দুর্ঘটনায় মারা যাওয়া লাশ এখন কোথায় পাব?
অপেক্ষা কর, পেয়ে যাবি। যত তাড়াতাড়ি পারবি তত তাড়াতাড়ি তুই তন্ত্রবিদ্যা শিখতে পাবি।
ঠিক আছে ওস্তাদ।
আচ্ছা আজ তুই যা, আজ আমি সাধনা করব।
ঠিক আছে ওস্তাদ।
আকাশ শম্ভুর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে। রাত 10টা।
পরশ আকাশ বাড়িতে আসছে?
না আব্বা, এখনো আসেনি।
প্রতিদিন এত রাত করে বাহিরে কি করে ও?
আজ আসুক, হারামজাদাটা বাড়িতে আসুক আজকে, তারপর দেখছি। এক টাকা ইনকাম করার মুরদ নাই, সারাদিন পরে পরে ঘুমাবে আর রাত হলে বাহিরে থাকবে। অনেক হয়েছে, আজের একটা বিহিত করতেই হবে।
সাখাওয়াত মিয়া বাড়ির উঠানে চেয়ার নিয়ে বসে আকাশের জন্য অপেক্ষা করতে থাকে। একটু পর কোহিনুর বেগম এসে সাখাওয়াত মিয়াকে বলে,
শোনো শোনো আকাশের বাপ, বেশি রাগারাগি করে কিছু বলো না। জানোই তো ছেলেটার রাগ বেশি, কি করতে কি করে, ঠান্ডা মাথায় বুঝে বলো। আজ তোমার লাই পেয়ে পেয়ে এই অবস্থা হয়েছে, ওর আদর দিয়ে দিয়ে বাদর বানায় ফেলছ।
হ্যাঁ, সব দোষ তো এখন আমার, আমি একাই আদর দিয়ে বাদর করছি, তুমি তো কিচ্ছু করো নাই।
আজ আসুক, দেখাচ্ছি ওকে মজা।
কি করবা করো, আমি গেলাম।
কোহিনুর বেগম রুমে চলে যায় আর সাখাওয়াত মিয়া উঠানে বসে থাকে। আকাশ বাড়িতে আসতে আসতে প্রায় একটা বেজে যায়। বাড়ির মেইন দরজায় আজও নক না করে দেয়াল বেয়ে উঠে বাড়ির ভেতরে ঢুকে রুমের দিকে যেতে থাকে সে। সাখাওয়াত মিয়া যে বসে আছে সেটা আকাশ খেয়াল করেনি। আকাশ যখন রুমের দিকে যাচ্ছিল তখন পেছন থেকে সাখাওয়াত মিয়া বলে, নিজের বাড়িতে চোরের মতো করে দেয়াল বেয়ে ঢুকিস কেন তুই?
সাখাওয়াত মিয়ার কণ্ঠ শুনে আকাশ পেছনে ফিরে বলে,
আব্বা তুমি ঘুমাওনি এখনো?
এখন রাত কয়টা বাজে?
একটা আব্বা।
সাখাওয়াত মিয়া এবার রাগান্বিত কণ্ঠে বলে, রাত একটা বাজে আর তুই বাড়িতে চোরের মতো ঢুকতেছিস? এত রাতে বাড়ির বাহিরে কি করিস তুই? এটা ভদ্রলোকের বাড়ি, তুই এত রাতে বাড়ির বাহিরে কেন? তোর জন্য এলাকার মানুষ আমাকে নানান কথা শোনায়, তোর জন্য আমার মান সম্মান ধুলোয় মিশে গেছে, এত রাতে কি চুরি করতে যাস তুই? এক টাকা কামাই করার মুরদ নাই, সারাদিন পরে পরে ঘুমাস আর রাত করে বাড়ির বাহিরে থাকিস? আমাদের কথা না হয় বাদ দিলাম, ঘরে যে বউ আছে সেটা কি তোর মনে আছে?
আমি কি বলেছিলাম আমাকে বিয়ে দাও? তোমরাই বিয়ে দিছো। বিয়ে দেওয়ার আগে মনে ছিল না আমি বেকার?
কি বললি শয়তানের বাচ্চা?
সাখাওয়াত মিয়া রেগে গিয়ে আকাশের গালে থাপ্পড় মেরে বসে। সাখাওয়াত মিয়ার গলার স্বর শুনে পরী কোহিনুর বেগম আর পরী দুজনেই বের হয় রুম থেকে।
আর একটা কথা যদি বলিস একবারে মেরে ফেলবো। কাল থেকে দেখছি রাত করে বাড়িতে ফিরছিস, তাইলে আমার থেকে খারাপ আর কেউ হবে না যদি এমনটা আবারও করিস।
হইছে আকাশের বাপ, রুমে চলো। পরী, আকাশকে নিয়ে রুমে যাও।
কোহিনুর বেগম সাখাওয়াত মিয়াকে রুমে নিয়ে যায়। আকাশ রেগে রুমে চলে যায়, পরী তার পিছনে পিছনে রুমে ঢুকে দাঁড়ায়। আকাশ রাগে ফোঁস ফোঁস করছে। কিছুক্ষণ পর পরী বলে,
ভাত দিব
তো? আমার কি আরেকটা বউ আছে যে আমাকে ভাত দিয়ে যাবে? পরী আর কথা না বাড়িয়ে রান্নাঘরে গিয়ে ভাত তরকারি নিয়ে আসে।
এই ভাত তরকারি এত ঠান্ডা কেন, গরম করবে কে?
আচ্ছা দাও গরম করে দিচ্ছি।
হইছে, থাক আর গরম করতে হবে না, সর চোখের সামনে থেকে সর।
পরী তখন উঠে সাইডে গিয়ে বসে, আকাশ খেতে থাকে। খেতে বসে যে পানি দেওয়া লাগে সেটা তোর বাপ মায়ে তোকে শেখায় নাই? পরী উঠে এসে পানি দেয়, আকাশ খেয়ে উঠে শুয়ে পড়ে। পরী সব কিছু গুছিয়ে নিয়ে চুপচাপ গিয়ে শুয়ে পড়ে। আকাশ শুয়ে শুয়ে ভাবছে কিভাবে দুর্ঘটনায় মরা লাশ পাবে। হঠাৎ তার মাথায় আসে হাসপাতালে গিয়ে খোঁজ করবে সে। এসব ভাবতে ভাবতে আকাশ ঘুমিয়ে পড়ে। কান্নার আওয়াজে আকাশের ঘুম ভাঙে। শুয়ে থেকেই আকাশ মাথা উঁচিয়ে দেখে পরী জায়নামাজে বসে দুহাত তুলে মোনাজাত করছে, বিড়বিড় করে কিছু বলছে
আর কান্না করছে। বিছানায় কিনারায় এসে আকাশ পরীর কথা শোনার জন্য চেষ্টা করে। পরী কি বলছে আর কান্না করছে?
আল্লাহ গো, এক জাহান্নাম থেকে এনে আরেক জাহান্নামে ফেলাই দিলা আমাকে। আব্বা আম্মার সাথে আমাকেও কেন নিলা না তুমি? আমার কোন পাপের শাস্তি তুমি আমাকে দিচ্ছ? আমি যে আর নিতে পারছি না।
আল্লাহ গো, আমার স্বামীর হেদায়ত দান করো, তার যেন কোনো বিপদ আপদ না হয়। আল্লাহ, আমি যেন আমার স্বামীর মন জয় করতে পারি, সেই তৌফিক আমাকে দান করো। আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করো। এতটুকু শুনে আকাশের একটু খারাপ লাগে। আকাশ চোখ বন্ধ করে মনে মনে ভাবে, আসলেই তো দিনের পর দিন মেয়েটার সাথে সে খারাপ ব্যবহার করে গেছে, কিন্তু একবারের জন্য প্রতিবাদ করেনি সে। এদিকে পরি জায়নামাজ থেকে উঠে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আকাশের চোখ বন্ধ থাকলেও তার চোখে ঘুম আসে না। বেশ কিছুক্ষণ পর আকাশ পরীর দিকে কাত হয়ে দেখে। বিয়ের পর থেকে এখন অবধি পরী এমন ভাবে দেখেনি সে, শুধুমাত্র স্বামীর অধিকারটাই খাটিয়ে গেছে পরীর ওপর। চারদিকে তখন পাখির কিচির মিচির আওয়াজ শুরু হয়ে গেছে, সূর্যের আলো তখন চারদিকে আলো ছড়িয়ে দিয়েছে। আকাশ বিছানা থেকে উঠে ব্রাশ নিয়ে বের হয়ে যায়। সকালে পরীকে না দেখে কোহিনুর বেগম একটু অবাকই হয়, কারণ প্রতিদিন পরী সবার আগে ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু আজ উঠেনি। কোহিনুর বেগম পরীকে ডাক দেয়, কিন্তু পরীর কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়ে তাদের ঘরেই চলে যায়। গিয়ে দেখে পরী এখনো ঘুমিয়ে আছে, আকাশ পাশে নেই। কোহিনুর বেগম এবার বেশ অবাক হয়ে যায়। সে যে ছেলে দুপুরের আগে ঘুম থেকে ওঠে না, সেই ছেলে আজ এত সকালে উঠে গেছে কই? পরীকে ডাক দেবার পরেও যখন পরী উঠে না, তখন কোহিনুর বেগম বিছানার কাছে গিয়ে পরীকে হাত দিয়ে হালকা করে ধাক্কা দিয়ে ডাক দেয়। তখন কোহিনুর বেগম বুঝতে পারে পরীর শরীর প্রচণ্ড গরম হয়ে আছে। কপালে হাত দিয়ে দেখে পরীর গা জ্বরে পুড়ে যাচ্ছে। কোহিনুর বেগম পরীকে হালকা করে ধাক্কা দিয়ে ডাক দেয়। পরীর ঘুম ভেঙে যায়। চোখ খুলতেই পরীর বমি আসে। ওঠার শক্তি না থাকায় মাথা ঘুরিয়ে কোহিনুর বেগমের ওপরেই পরী বমি করে দেয়। কোহিনুর বেগম তুলে ধরে এক নাগারে পরী ঘরের মেঝেতেই বমি করতে থাকে। বমি করা শেষ হলে পরী ধরাম করে বিছানায় শুয়ে পড়ে। কোহিনুর বেগম পরীকে ধরে উঠিয়ে বলে, হেমন জ্বর বাঁধিয়েছ বলবা না আমাকে, উঠো দেখি কলপারি নিয়ে যাই। ও কিছু না মা, ঠিক হয়ে যাবে, একটু শুয়ে থাকি, বেশি কথা বলো না, উঠো। পরীকে উঠিয়ে নিয়ে কল পাড়া যায় কোহিনুর বেগম। পরীকে পরিষ্কার করে মাথায় পানি দিয়ে বিছানায় শুয়ে দেয়। ঘর পরিষ্কার করে নিজেও কাপড় পাল্টে বাড়ির কাজ করতে থাকে আর বিড়বিড় করে আকাশকে বকতে থাকে। কি হয়েছে মা, এমন করে কাকে বকতেছ? আকাশ বলল। বলি, এই সাত সকালে অসুস্থ বউকে রেখে কই গেছিলি তুই? নিজে দেখতে পারবি না, আমাকে তো বলতে পারতি নাকি? বেশ রেগেই কথাগুলো বলল আকাশকে কোহিনুর বেগম। কি বলো, পরি আবার কখন অসুস্থ হলো? নিজেরও খেয়াল রাখিস না, আমারই ভুল হয়েছে। তোর বিয়ে দিয়ে আমি ভুল করেছি। ভাবছিলাম বিয়ে দিলে তুই ভালো হবি, কিন্তু কে জানতো বাপ মা মরা মেয়েটাকে নিয়ে এসে এমন অবস্থা হবে। আকাশ আর কিছু না বলে ঘরে চলে যায়। পরি তখন বিছানায় শুয়ে আছে। আকাশ পরীকে ডাক দেয়। পরি, কি হয়েছে? পরি চোখ খুলে বলে, কই, কিছু না। আকাশ পরীর কপালের দিকে হাত বাড়িয়ে দেয়, তা দেখে পরি আঁতকে ওঠে। আকাশ তখন ভালো করেই বুঝতে পারে পরীর আঁতকে ওঠার কারণ। আকাশ হাত আটকে আবার পরীর কপালে হাত দেয়। আকাশও অবাক হয়ে যায়, শরীরে এত জ্বর অথচ একটাবারের জন্যও সে বলেনি, আর আর বলবেই বা কি করে, সেরকম পরিস্থিতি তো সে রাখেনি। কিছুক্ষণ পর কোহিনুর বেগম আকাশের রুমে এসে আকাশকে বলে, বৌমাকে নিয়ে ডাক্তারের কাছে যা, ঠিক আছে মা। সকালে নাস্তা করে আকাশ পরীকে নিয়ে হাসপাতালে যায়। ডাক্তার পরীকে চেক আপ করে আকাশ সেই সুযোগে বাহিরে বসে আছে। একটু পর ডাক্তার সহকর্মী এসে আকাশকে ভিতরে যেতে বলে। আকাশ ভেতরে গিয়ে পরীর পাশের চেয়ারে বসে পড়ে। তখন ডাক্তার বলে, এই সময় এমন থামখেয়ালি করলে হবে? বলেন, ওনার শরীরে তো একদমই প্রেশার নাই, এতে করে কিন্তু দুজনেরই ক্ষতি হবে। কিছু বুঝলাম না ডাক্তার আপা, আপনার বউ তো গর্ভবতী। কি বলেন আপা? হ্যাঁ, সে গর্ভবতী, কিন্তু সে তো মনে হয় বেশ কিছুদিন থেকে ভালো মতো খাওয়া দাওয়া করছে না। এমন করলে কিন্তু সমস্যা হবে, ঠিক মতো খাওয়া দাওয়া করাবেন, আর ওষুধ লিখে দিচ্ছি, এগুলো নিয়ম মতো করে খাওয়াবেন। আকাশ বেশ খুশি হয়ে পরীর দিকে চেয়ে বলে, ঠিক আছে আপা। আকাশ পরীকে ধরে নিয়ে বাহিরে এসে বেঞ্চে বসিয়ে দিয়ে বলে, তুমি একটু বসো, আমি এখনই আসছি। আচ্ছা ঠিক আছে। আকাশ পরীকে বসিয়ে চলে যায়। স্বামীর এমন আচরণে পরী বেশ অবাক হয়ে যায়, সাথে খুশিও হয়। পরী মনে মনে ভাবে আল্লাহ তার দোয়া কবুল করেছে, অবশেষে আল্লাহ তার স্বামীকে হেদায়েত দিয়েছে। এদিকে আকাশ যায় লাশ কাটার ঘরে। একজন মাঝ বয়সী দেখতে রোগা সোগা ডোম তখন চেয়ারে বসে বসে খবরের কাগজ পড়ছে। আকাশ তখন তার উদ্দেশ্যে বলে, ভাই সাহেব, কিছু কথা বলতাম আপনার সাথে। বলেন, কি বলবেন? ভাই, আমার একজন দুর্ঘটনায় মরা লাশের কিছু জিনিস লাগবে। হ্যাঁ, তো এখানে এসেছেন কেন? দুর্ঘটনায় যারা মারা যায় তাদের তো আগে এখানেই নিয়ে আসা হয়, তাই বলছিলাম আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন। না না, এসব আমি পারবো না। আমি আপনি মিয়া আমার চাকরি খাবেন নাকি? আরে ভাই, এমন করছেন কেন? আপনার চাকরি কেন যাবে? আমি তো আর পুরো লাশটা নিয়ে যাব না, আমি শুধু লাশের কিছু অংশ নিব। না না ভাই, এসব আমি পারবো না। আরে ভাই, এটা রাখেন। এই বলে আকাশ টোমের হাতে একটা 500 টাকার নোট ধরিয়ে দেয় আর বলে, এখন এটা রাখেন, কাজ হলে আরো দিব। আপনি শুধু এমন লাশ আসলে আমাকে একটা কল দিবেন, আমি এসে নিয়ে যাব। যদি জানাজানি হয় তাহলে আমার চাকরিটা কিন্তু ভাই যাবে, কেউ জানবে না, নিশ্চিন্তে থাকুন আপনি। ঠিক আছে, আপনার নাম্বারটা দিয়ে যান। আকাশ নাম্বারটা ডোমকে দিয়ে আর হাসপাতালের বাহিরে গিয়ে ফার্মেসি থেকে পরীর ওষুধ আর পানির একটা বোতল নিয়ে পরীর কাছে যায়। পরী তখনও বসেছিল। পরীর দিকে পানির বোতলটা খুলে এগিয়ে দিয়ে আকাশ বলে, নাও পানি খাও। পরী পানির বোতলটা নিয়ে পানি খায়। এখন কেমন লাগছে? ভালো লাগছে। স্বামীর এমন পরিবর্তনে পরী খুব খুশি হয়। তার কাছে এই সুখটা কিছুই মনে হচ্ছে না এখন। পরীকে ধরে নিয়ে আকাশ হাসপাতাল থেকে বের হয়ে রিক্সা নিয়ে বাড়িতে আসে। আকাশ আর পরীকে দেখে কোহিনুর বেগম আকাশকে বলে, দেখাইছিস ডাক্তার? হ্যাঁ মা। যা, পরীকে নিয়ে রুমে যা। এই বলে কোহিনুর বেগম তার কাজ করতে থাকে। তখন আকাশ কোহিনুর বেগমকে বলে, মা, তুমি দাদি হতে চলেছ। কি? তুমি দাদি হতে চলেছ মা? পরী তখন লজ্জায় আকাশের হাতে ধরে মাথা নিচু করে ফেলে। সত্যি? হ্যাঁ মা, ডাক্তার তো তাই বলল। আলহামদুলিল্লাহ, এবার সন্তানের কথা ভেবে ভালো হয়ে যা রে। মা, যা পরীকে রুমে নিয়ে যা। আকাশ পরীকে নিয়ে রুমে গিয়ে বিছানায় শুয়ে দিয়ে পরীর পাশে বসে পরীকে বলে, ডাক্তার কি বলেছে শুনেছ তো? হ্যাঁ শুনেছি। ঠিক মতো খাওয়া দাওয়া করবা, আর ওষুধটাও ঠিক মতো খাবা। ঠিক আছে। আচ্ছা তুমি বিশ্রাম করো, আমি একটু আসছি। এই বলে আকাশ উঠে চলে যেতে ধরে, তখনই পরী আকাশের হাত টেনে ধরে। আকাশ ঘাড় ঘুরিয়ে পরীকে বলে, কিছু বলবা? অশ্রুসিক্ত চোখে মাথা ঝাঁকিয়ে না বলেছে। পরীর অশ্রুসিক্ত চোখ আকাশের চোখ এড়ায়নি। আকাশ তখন পরীর হাত ধরে পরীর পাশে বসে বলে, কি হয়েছে, কান্না করছো কেন? কিছু না। তাহলে কান্না কেন করছো, ভয় করছে? না। তাহলে? কিছু না, তুমি থাকবে একটু আমার পাশে? আচ্ছা আছি। আকাশ তখন পরীর মাথায় হাত বুলিয়ে দেয়। পরী ধীরে ধীরে ঘুমিয়ে যায়। আকাশ তখন রুম থেকে বেরিয়ে যায়। একটু পর
কোহিনুর বেগম পরীর জন্য এক গ্লাস দুধ গরম করে নিয়ে আসে। পরীর মাথার পাশে বসে পরীর মাথায় হাত বুলিয়ে দিয়ে পরীকে ডাক দেয়, পরী ওঠ মা। মা, কিছু হয়েছে, কিছু করা লাগবে। দেখো মেয়ের কাণ্ড, এই অসুস্থ শরীর নিয়েও কাজের কথা চিন্তা করে। উঠে বসো, দুধটুকু খাও দেখি।
পরী উঠে বসে, কোহিনুর বেগম পরীর হাতে দুধের গ্লাসটা দেয়। ছোটবেলা থেকেই পরীর দুধ অনেক পছন্দের, মামা বাড়িতে যখন ছিল তখন খেতে পারত না। কোহিনুর বেগমের কাছ থেকে দুধের গ্লাসটা নিয়ে দুধ খেয়ে শেষ করে সে। কোহিনুর বেগম দুধের গ্লাস নিয়ে রুম থেকে বের হয়ে যেতে থাকে। পেছন থেকে পরী বলে, মা আমি আসি? কেন, এসে কি করবা? কাজ আছে? না না, কোনো কাজ নাই, তুমি শুয়ে থাকো চুপ করে। এই বলে কোহিনুর বেগম বের হয়ে যায়। স্কুল শেষ করে সাখাওয়াত মিয়া বাড়ি এসেই যখন শুনতে পায় সে দাদা হবে, তখন তার কি যে খুশি। অসুস্থ থাকা অবস্থায় কোহিনুর বেগম পরীকে একটা কাজও করতে দেয়নি। এই কয়দিন আকাশও তাড়াতাড়ি বাড়ি ফিরেছে, পরীর খেয়াল রেখেছে। রাত 7টা, আকাশের ফোনে কল আসে। ফোন কলটা ধরে আকাশ বলল, হ্যালো ভাই, আমি হাসপাতাল থেকে বলছিলাম। আপনি বলছিলেন না দুর্ঘটনায় মরা লাশ আসলে খবর দিতে? ও ভাই আপনি?
হ্যাঁ আমি।
আসছে লাশ?
হ্যাঁ হ্যাঁ লাশ আসছে, লাশ কিন্তু কালকে সকালেই নিয়ে যাবে।
ঠিক আছে ভাই, আমি তাহলে এখনই আসছি।
না না এখন না, আপনি 10টার পর আসেন, তখন ডাক্তাররা কেউ থাকে না।
ঠিক আছে ভাই। ফোন রেখে দিয়ে আকাশ ঘরে গিয়ে শার্ট প্যান্ট পরতে থাকে, তাই দেখে পরী বলে, কোথায় যাবা এখন?
এই একটু বাজারে যাব, তাড়াতাড়ি বাড়ি এসো, না হলে আব্বা আবার রাগারাগি করবে তোমার সাথে।
ঠিক আছে। এই বলে আকাশ বের হয়ে যায়। বাজারে 10টা পর্যন্ত আড্ডা দিয়ে চলে যায় হাসপাতালে। হাসপাতালের ভেতরে ঢুকে আকাশ ডোমকে কল দেয়,
ভাই আপনি কই?
লাশ ঘরেই আসি, আসেন। আকাশ কথা না বাড়িয়ে চলে যায় লাশ ঘরে।
ভাই বেশি সময় নেবেন না, যা করার তাড়াতাড়ি করেন, ওই 3 নম্বর বেডের লাশটা।
ঠিক আছে, আপনি বাহিরে দাঁড়ান, আমি ভেতরে যাচ্ছি। ডোম বাহিরে দাঁড়ায়, আকাশ লাশ ঘরের ভেতরে ঢোকে। আগের দিনের থেকে আজ ঘরটা অনেকটাই ঠান্ডা লাগছে। আকাশ লাশের মাথার দিকের কাপড় সরিয়ে দিয়ে মাথার চুল যখন কাটে, তখন একটা গরম দমকা বাতাস আকাশ অনুভব করে। চুলগুলো ব্যাগে রেখে একটা সিজার ব্লেড হাতে নিয়ে লাশের কাপড় সরিয়ে হাত বের করে। যখনই হাতটা কাটতে যাবে, তখনই দমকা বাতাসে ঝপাত করে জানলাগুলো লেগেই আবার খুলে যায়। আকাশ আটকে ওঠে, জানলার দিকে তাকায়। সে জানলার বাহিরে একটা অবয়ব বাতাসে ভাসছে, আকাশের সাথে চোখাচোখি হয়ে যায় অবয়বটা। অগ্নিময় দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ আকাশের মনে হল কেউ আকাশের হাত চেপে ধরেছে। আকাশের গাটা এবার কাটা দিয়ে ওঠে, কারণ এই ঘরে আকাশ ছাড়া আর কেউ নেই যে আকাশের হাত চেপে ধরবে। ভয়ে ভয়ে আকাশ হাতের দিকে তাকায়। নিজের হাতের দিকে তাকিয়ে আকাশ এক ঝটকায় হাত টান দিয়ে ভয় পেছনের দিকে সরে যেতে গিয়ে মেঝেতে পড়ে যায়, কারণ যে হাত চেপে ধরেছিল সেটা আর কেউ নয়, যে লাশের পাশে সে দাঁড়িয়েছিল সেই লাশ। হঠাৎ লাশটা যেন ঘুমিয়ে ওঠে, আকাশের শরীর তখন কাঁপতে থাকে, আকাশ যেন ঘোরের মধ্যে পড়ে যায়। জানালার দিকে একটা অবয়ব আর ঘরের ভেতরে লাশটা ঘুমিয়ে চলেছে। তখনই আকাশের শম্ভুর কথা মনে পড়ে। এমন পরিস্থিতি সবার আগে গা বন্ধ করে নিতে হবে, আকাশ তাই করল, মন্ত্র পড়ে গা বন্ধ করে নিল সে। মনে মনে সাহস জুগিয়ে আকাশ উঠে দাঁড়ায়, ধীর পায়ে সে লাশটার দিকে এগিয়ে যায়। দুরু দুরু বুকে আকাশ একবার জানালার দিকে তাকায়। জানালায় দেখার পর আকাশ একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। অবয়বটা তখন আর জানালায় ছিল না, আর লাশটাও আর ঘুমিয়ে উঠছে না। মেঝে থেকে আকাশ সিজার ব্লেডটা উঠিয়ে নিয়ে লাশের কাছে গিয়ে লাশের হাতটা ধরে ব্লেড দিয়ে একটা টান দেয় হাতে, কিন্তু রক্ত বের হয় না। আকাশ তখন হাতে চাপ দেয়, তারপরেও রক্ত বের হয় না। আকাশ ভাবতে থাকে, রক্ত কেন বের হচ্ছে না? আকাশ তখন লাশের মাথার কাছে গিয়ে গলার এক পাশে ব্লেড দিয়ে টান দেয়, সেখান থেকে জমাট বাঁধা সামান্য পরিমাণ রক্ত বের হয়। আকাশ দেরি না করে কাঁচের শিশির মধ্যে রক্ত ভরে নিয়ে লাশ ঘর থেকে বের হয়ে আসে। ডোম তখন বাহিরেই দাঁড়িয়ে ছিল। আকাশকে দেখে ডোম আকাশের দিকে এগিয়ে এসে বলে, ভাই হয়েছে আপনার কাজ? এত দেরি করলেন কেন? হ্যাঁ হয়েছে। ঠিক আছে ভাই, আপনি তাড়াতাড়ি বের হয়ে যান, কেউ দেখলে আমার চাকরিটা যাবে। আকাশ আর কথা না বাড়িয়ে ডোমের হাতে দুটো 500 টাকার নোট দিয়ে হাসপাতাল থেকে বের হয়ে যায়। আকাশ মোবাইলে সময় দেখে একটু অবাকই হয়ে যায়। রাত তখন 12:20। মনে মনে আকাশ বলে, লাশ ঘরে তো বেশিক্ষণ থাকিনি, বড় জোর আধা ঘন্টা হবে, কিভাবে এত সময় পার হয়ে গেল? আকাশ আর কিছু না ভেবে সোজা বাড়ির দিকে চলে যায়। বাড়িতে এসে দরজা একবার নক করতেই পরী এসে দরজা খুলে দেয়। কি ব্যাপার, তুমি এখনো ঘুমাওনি? এখন 9:00 দেখছো? আব্বা যদি জানে আজও দেরি করে ফিরেছ তাহলে আবার কিন্তু রাগারাগি করবে, তাই তোমার জন্য বাহিরে বসেছিলাম। অসুস্থ শরীর নিয়ে তোমাকে বসে থাকতে কে বলেছে? বাড়িতে ঢুকতে ঢুকতে আকাশ বলল। পরী দরজা লাগিয়ে আকাশের পেছনে পেছনে এসে বলল, কোথায় গেছিলা তুমি? এত দেরি হলো কেন? আর ব্যাগে কি? আকাশ কল পারে গিয়ে কল চেপে হাত মুখ ধুতে ধুতে বলল, কাজের খোঁজ করছিলাম, আমার এক বন্ধুর কাছে গিয়েছিলাম একটা চাকরির ব্যাপারে কথা বলতে। চাকরির কথা শুনে পরী অনেকটাই খুশি হয়। পরী মনে মনে বলে, অবশেষে আল্লাহ তোমার হেদায়ত দান করেছে। এই কি ভাবছ, চলো ঘরে চলো। আকাশ পরীকে নিয়ে ঘরে আসে। পরী আকাশকে গামছা দেয় হাত মুখ মোছার জন্য। আকাশ গামছা নিয়ে হাত মুখ মুছতে মুছতে পরীকে বলে, যাও ভাত বেড়ে আনো, ক্ষুধা লাগছে অনেক। আচ্ছা তুমি বসো, আমি ভাত বেড়ে আনছি। পরী রান্নাঘরে যায় ভাত বাড়তে। এই ফাঁকে আকাশ ব্যাগটা লুকিয়ে রাখে যাতে পরী সেটা না দেখে ফেলে। পরী ভাত বেড়ে এনে আকাশকে খেতে দেয়। তুমি খেয়েছ? না, তুমি খেয়ে নাও, তারপর আমি খাবো। এত রাত হয়েছে আর তুমি এখনো খাওনি, নাও তুমিও ভাত নাও, আজ একসাথে খাই। এই কথাটা শোনার পর পরীর বুকটা কেমন জানি ভারী হয়ে ওঠে, নিজের অজান্তেই চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ে। এটা দুঃখের কান্না না, এটা সুখের কান্না। কি হলো, নাও। পরী আকাশের অগোচরে চোখের পানি মুছে তারপর ভাত বেড়ে নেয়। খাওয়া শেষ করে আকাশ শুয়ে পড়ে। পরী সব গুছিয়ে নিয়ে এসে দেখে আকাশ ততক্ষণে ঘুমিয়ে গেছে। মনে মনে পরী আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে এবং শুয়ে পড়ে। পরের দিন রাতে আকাশ যায় শম্ভুর কাছে। শম্ভু তখন ধ্যানে মগ্ন। উস্তাদ, উস্তাদ, তুই জানতে বলেছিলাম এনেছিস? হ্যাঁ উস্তাদ, আনছি। আকাশ ব্যাগ থেকে রক্তের শিশি আর চুলগুলো বের করে দেয়। রক্তের শিশি আর চুলগুলো নিয়ে শম্ভু একটা হাসি দিয়ে বলে, সাব্বাস বেটা, খুশি হয়েছি তোর কাজে। উস্তাদ বলেন, এবার কি লাগবে? প্রথমে ভেবেছিলাম তোরে দিয়ে হবে না, এখন দেখছি তুই পারবি আমার শিষ্য হতে। আপনার শিষ্য হতেই এসেছি উস্তাদ, বলেন এবার কি লাগবে? বলবো বলবো, তারা আজ তোর উপর আমি খুব খুশি হয়েছি, আজ তোকে আমি জিন হাজির করা শেখাবো। উস্তাদ বেয়াদবি ক্ষমা করবেন, আজ আমাকে একটু তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, আমার বউ গর্ভবতী। এই কথা শোনা মাত্রই শম্ভুর চোখ যেন জল জল করে উঠল। কি, তোর বউ গর্ভবতী? হ্যাঁ উস্তাদ, আজ তাড়াতাড়ি ফিরতে হবে বাসায়। আপনি বলেন এবার কোন লাশে কি লাগবে। ঠিক আছে, তুই আজ যা, বিকাল সময় নিয়ে আসিস, তোকে চিন হাজির করা শেখাব, তারপর বলবো কোন লাশের কি লাগবে। এখন তুই যা।
ঠিক আছে ওস্তাদ।
আকাশ শম্ভুর কাছে বিদায় নিয়ে চলে আসে। বাড়ি আসতে আসতে তখন প্রায় 12টা বেজে যায়। দরজায় দুবার নক করার পর পরি এসে দরজা খুলে দিয়ে বলে,
আজও দেরি করে আসলা, আব্বা অনেক রাগারাগি করে ঘুমাইছে।
আকাশ ভিতরে ঢুকতে ঢুকতে বলে,
একটা চাকরির কথা বলেছিলাম না, ওটা নিয়েই কথা বলতে বলতে দেরি হয়ে গেল, কাল থেকে ডিউটি করতে বলেছে।
সত্যি?
হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে ডিউটি হবে রাতে।
কি বলো?
রাতে কেন,
কি কাজ?
ওই একটা আড়তে ডিউটি করতে হবে, রাতে মাল আসবে সেটার হিসাব করতে হবে।
এই চাকরি তোমার করা লাগবে না,
কিছু না করলে তো আব্বা কথা শোনায়, কথা শোনার থেকে এটা করাই ভালো, তাই না?
পরি আর কিছু বলে না, আকাশ তো ঠিকই বলেছে, রাতে হোক তবু তো কিছু একটা করবে।
আচ্ছা ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি খাবার বেড়ে আনছি।
আচ্ছা ঠিক আছে, যাও। আকাশ কল পারে গিয়ে হাত মুখ ধুয়ে রুমে উঠে যায়। ততক্ষণে পরি খাবার বেড়ে রুমে নিয়ে গেছে, দুজন একসাথে খেয়ে শুয়ে পড়ে।
এই ছিল তন্ত্রবিদ্যার প্রথম পর্ব। খুব শীঘ্রই এই সিরিজের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হবে ভূতগল্প। সেই পর্যন্ত সবাই ভূতগল্পের সাথেই থাকবেন।
তো আমরা শুনে এলাম তন্ত্রবিদ্যার প্রথম পর্বটি। এই গল্পটিও ইফরিত সিরিজের মতোই দারুণ কিছু একটা দিতে যাচ্ছে, সেটা কিন্তু আজকের এই পর্বটিতে অনেকটাই স্পষ্ট। আশা করছি আপনাদের কাছেও এই গল্পের আজকের পর্বটি ভালো লেগেছে। দেখা যাক সামনের পর্বগুলোতে আরো কি কি চমক অপেক্ষা করছে আমাদের জন্য। কিন্তু তার আগে চলুন শুনে নেই আজকের পরবর্তী গল্পটি। আপনারা শুনছেন ভূত গল্প শুধুমাত্র স্বাধীন মিউজিকে। চলুন শুনে আসি পরের গল্পটি।
কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা শুনছেন স্বাধীন মিউজিকে ভূত গল্প, সাথে আছি আমি অভি। আজকে আমাদের এপিসোড 93তম এপিসোড গেল ভূত গল্পের। তো আমি একটু আপনাদের কাছে কথা বলবো, যেটা হচ্ছিল একটু কমেন্ট বক্সে আপনারা লেখেন যে আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আজকে আমাদের একটু টেকনিক্যাল একটু ঝামেলা, বলতে কি আর নতুন একটা কন্ডেন্সার মাইক্রোফোন কিনেছি আর ওইটা নিয়ে লাইভে আসছে এখন। ওইটার সাউন্ড কোয়ালিটি আপনারা শুনতে পাচ্ছেন কিনা, আমি একটু দূরে থেকে কথা বলছি, শুনতে পাচ্ছেন কিনা আমাকে একটু জানাবেন। আচ্ছা, আর যেটা হচ্ছে কথা যে আমি কমেন্ট বক্সে যাব, কমেন্ট বক্সে যাওয়ার আগে যেটা বলতে চাচ্ছি, আজকে 93তম এপিসোডটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আপনারা আশা করি দুইটা ঘটনায় ভালো ছিল, যদিও এটা পুরো ঘটনাটা শেষ করতে পারিনি কারণ দুইটা সিরিজ। প্রথম যেটা সেটা একজনের একটা সত্য ঘটনা, সেটা প্রথম অভিজ্ঞতা, সে প্রথম অংশ শেয়ার করেছেন। সে বলেছেন আরো অংশ যেটা সেকেন্ড মানে ফাইনাল অংশ সেটা সে পাঠিয়ে দেবেন, সেটাও সম্প্রচার করা হবে। আর ইফরিত যে লিখেছেন, লেখক নয়ন রহমান, তারই লেখা তন্ত্রবিদ্যার আজকে প্রথম পর্বটা আমরা লাইভ প্রকাশ করলাম। ইনশাল্লাহ এটার সেকেন্ড পর্ব আর থার্ড পর্ব মানে অন্তিম পর্ব, তিনটে পর্ব আমরা শেষ করে ফেলব। আশা করি দুইটা ঘটনা আপনাদের ভালো লেগেছে। আচ্ছা হ্যাঁ, রিফাত লিখছে পাচ্ছি। আচ্ছা, আর এবার আমি কনবক্সে যাব। কনবক্সে যাওয়ার আগে যেটা বলতে চাচ্ছি যে আপনাদের কাছে সামনে ঈদ আসছে, ঈদের জন্য আমরা একটা স্পেশাল এপিসোড করার ইচ্ছা আছে। তো যদি আপনাদের কাছে এরকম কোন ঘটনা থেকে থাকে বা আপনাদের জানাশোনা ঘটনা বা আপনার আত্মীয় স্বজনের ঘটনা বা আপনার বন্ধু বান্ধবের ঘটনা বা আপনার আশেপাশে দোকান আছে, তারপর অনেক বাড়ি আছে, এইরকম তাদের কাছ থেকে ঘটনা কালেক্ট করে ভূতগল্পে পাঠাতে পারেন। ভূতগল্পে পাঠানোর ওয়ে হচ্ছে, দুইটা অপশন আছে, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার আর একটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি একটু বলি, 07301789955। আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে হচ্ছে bhoot.golpo.show@gmail.com এই দুইটা মাধ্যমে। আর ঘটনা অবশ্যই পাঠানোর সময় আপনারা শিওর হবেন যে আপনার পাঠানো ঘটনাটা আগে কোন প্ল্যাটফর্মে প্রচার হয়েছে কিনা, এটা অবশ্যই অবশ্যই এটা কিন্তু শিওরে জানাবেন। এটা শিওরে যদি জানাতে পারেন অবশ্যই ভূতকল্পে আপনার ঘটনা চলবে। ইভেন যারা আমাদেরকে মেইল করে ঘটনা পাঠিয়েছে, হোয়াটসঅ্যাপে ঘটনা পাঠিয়েছে, কাউকে আমরা কিন্তু নিরাশা করিনি, তাদের ঘটনা আমরা ভূতকল্পে প্রচার করেছি। কারণ ইউনিক ঘটনা থাকলে আমরা অবশ্যই সত্য ঘটনায় কাজ করে অবশ্যই আমরা প্রচার করেছি। ইভেন কোন ঘটনা যদি দেখি যে না আমার কাছে মনে হচ্ছে এই ঘটনা আমি আগে কোথাও শুনেছি, তাহলে ওই ঘটনাগুলো আমরা চালাইনি। যাই হোক, আমি একটু কমেন্ট বক্সে যাই, কমেন্ট বক্সে যাওয়ার পরে তারপর আপনাদের কিছু কথা বলবো। আর আপনাদের যদি ভূতগল্পের ব্যাপারে কোনো কিছু মতামত দেওয়া থাকে বা ভূতগল্পের ব্যাপারে কোনো কিছু নতুন আইডিয়া দেওয়ার কোনো চিন্তাভাবনা থাকে, যেমন আমাদের হ্যালো পডকাস্ট ছিল, সেটা আপাতত বন্ধ করেছি। হ্যালো পডকাস্টের ব্যাপারটা ছিল বাংলাদেশে আমরাই প্রথম যে ফোনো লাইভে আপনার ঘটনা শেয়ার করতাম, কিন্তু ব্যাপার হচ্ছে যে ওটা টেকনিক্যাল ইস্যুর জন্য অনেকেই ঠিক মতন লাইনে কানেক্ট হতে পারে না। খুব সিম্পল একটা ব্যাপার ছিল, যেমন হোয়াটসঅ্যাপে ঢুকে জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে আপনার ঘটনা শেয়ার করতেন, সেটা সবাই স্বাধীনের মাধ্যমে জানতে পারত। যাই হোক, আর আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ আছে, সেটাই আপনাদের মতামত জানাতে পারেন। আমাদের ফেসবুক অফিসিয়াল পেজটা আমি একটু বলতে চাই, www.facebook.com/bhootgolpo.swadhin bhootgolpo.swadhin/bhootgolpo.swadhin এটা লিখলে আপনারা ভূতগল্প অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবেন। ওইখানে আপনারা আপনাদের মতামত বা শোয়ের কি আপডেট করতে হবে এগুলো জানাতে পারেন। আচ্ছা, এবার আমি একদম একটু কমেন্টে যাব। কমেন্ট আমাদের সাথে প্রথমে ছিল এমডি আনিসুর রহমান, প্রতি সোমবারের মতন আজকেও চলে আসলাম ভাই, থ্যাংক ইউ আনিসুর ভাই। আপনি কেমন আছেন? জি ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন আনিস ভাই? আচ্ছা, নুরুজ্জামান রানা আছেন, কেমন আছেন অভি ভাই? জি রানা ভাই আমি ভালো আছি, আপনি কেমন আছেন ভাই? আচ্ছা, রিয়াজ কুমিল্লা সিটি, অনেকদিন পর শুনতে আসলাম, চিন্ময় ভাই কোথায়? উনি এখন শো করে না অভি ভাই? আচ্ছা, ভালো একটা কথা বলছেন। ব্যাপার হচ্ছে আপনি অনেকদিন পর আসছেন, চিন্ময়কে আমরা বাদ দিয়ে দিচ্ছি, চিন্ময় ভূতগল্পের সাথে এখন আর নাই, চিন্ময়কে আমরা ছেড়ে দিয়ে এখন রাহাত আমাদের সাথে কাজ করছে, ভূতগল্পের কাজ করছে। ইনশাল্লাহ রাহাতের ঘটনাগুলো শোনেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে, কারণ রাহাতের ঘটনা বলার ধরন খুবই ভালো। তো আমি আশা করি আপনার ভালো লাগে, আপনি একটু ঘটনাগুলো শোনেন। আচ্ছা, আমাদের সাথে অন্নপ্রমিও জয়েন হয়ে গেছে, অন্নপ্রমিও লিখেছেন, আমাদের সাথে রিফাত বাবাও আছেন। আচ্ছা আচ্ছা, আর আমাদের সাথে আছেন রিফাত বাবা লিখছেন, সালাম ভূত ভাই লাইভ মোবারক, আসতে দেরি হয়ে গেল, একটু বেশি শোনান যায় না? দেখেন ভাই, আমরা রিফাত বাবা আমাদের ব্যাপার হচ্ছে দুই ঘন্টা স্লট, তো একটা পর্যন্ত কেন শোনানো যাবে না, কিন্তু ওরকম আমরা চেষ্টা করব দুই তিন ঘন্টা না, তিন চার ঘন্টা শো করার চেষ্টা করব। কোন সময়? যে সময় আমাদের আপনার স্পেশাল এপিসোড হবে ওই সময় ইনশাল্লাহ আমরা আপনার তিন ঘন্টার মতন আমরা ঘটনা শোনাবো। যেহেতু আজকে দুইটা ঘটনা ছিল, দুইটা ঘটনা আমরা চালু করে দিচ্ছি, আপনি লাইভটা শেষ হলে যখন আমরা ওটা পাবলিশ করে দেবো আপনার একটু শুনে ফেলেন। আচ্ছা ভাই, এমডি সজীব আমাদের সাথে আছে, ভাই একটা ঘটনা এক এপিসোডে শেষ করেন। আচ্ছা সজীব ভাই, ব্যাপারটা ছিল একটা ঘটনা একটা এপিসোডে শেষ করলে হবে কি, ধরেন আড়াই ঘন্টা বা তিন ঘন্টার নিচে হবে না, যেহেতু সিরিজ আকারে ধরেন আপনি একটা ঘটনা লিখছেন, কারণ আপনাদের রাইটার কেন বলি, আপনাদের ঘটনা মানে তো রাইটার লেখক। সো যখন আপনি একটা ঘটনা লিখতেছেন, একটা ঘটনা যখন প্রায় 180 পেজ অথবা 200 পেজ যদি হয়, তো সেই ক্ষেত্রে ওই 200 পেজ রেকর্ডিং করে যদি আমি মিক্সিং টিক্সিং করে টোটাল ফাইনাল এক্সপোর্ট করি, তো দেখা যেতে পারে দুই ঘন্টা তিন ঘন্টা প্লাস হবে, এটু কনফার্ম, তিন ঘন্টা নিচে হবে না, তিন ঘন্টা প্লাস। তো একটা ঘটনা যদি তিন ঘন্টা হয়, তিন ঘন্টা শোনা কিন্তু বোরিং, তো এই কারণে সিরিজ গল্প করি কি তিন চার ধাপে আমরা শেষ করে দিই। আর চেষ্টা করব একটা ঘটনা একটা করা যায়, যেগুলো ধরেন 100 পেজ 120 পেজ যদি থাকে সেই ঘটনাটা একটা শেষ করতে পারি। আচ্ছা, আশিক আহমেদ আমাদের সাথে আছে, আর আর এফ রাজশাহী থেকে আছি ভাই আমি, আশিক আহমেদ। আচ্ছা, রাজশাহীর আরেক ভাই আশিক ভাই আমাদের সাথে আছেন, যেমন রিফাত বাবু রাজশাহীতে আছেন, দুই ভাই রাজশাহী থেকে শুনছেন। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে এটা, আমরা চাইছিলাম জুন মাসে, যেহেতু মাঝামাঝিতে ঈদ, জুনের শেষের দিকে, জুনের শেষের দিকে 24 তারিখে 98তম এপিসোড, 99 100, আমাদের ইচ্ছা আছে হয় 98 না 100, 100 এপিসোডটা টার্গেট নিতে পারি। 100 এপিসোডটা টার্গেট যদি হয় তাহলে জুলাইয়ের 8 তারিখে, তো আমাদের ইচ্ছা আছে আমরা 100 এপিসোড, আমরা যেহেতু ভূতগল্পে 100 এপিসোডে পা দিতে যাচ্ছে, আজকে 93 আর মাত্র 7টা আছে এপিসোড, পরে 100 এপিসোডে পা দেবে। তো 100 এপিসোডটা আমরা চাচ্ছি যে কোনো একটা জেলায়, যে যেমন রিফাত বাবুর সাথে কথা হয়েছিল রাজশাহী, যে আমরা 100 এপিসোড 100তম এপিসোডটা আমরা লাইভ ওইখানে অডিয়েন্সদের নিয়ে একটা লাইভ ঘটনা একটা শো করা যায় কিনা, এটা একটা চিন্তা ভাবনা করা যেতে পারে। যদি রিফাত বাবা আমাদের সাথে একটু কানেক্ট থাকেন, রিফাত বাবা যদি শোনেন আমার কথা, শুনতে পান এখন যদি লাইভ শোনেন, তো তো ব্যাপার হচ্ছে আপনি আমার সাথে একটু কানেক্ট হয়েন, আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে একটু নক করেন যে আমরা আসলে 100তম এপিসোড আপনার ডিস্ট্রিক্ট আপনার রাজশাহীতে যে শোটা করা যায় কি না, ওইখানে যেহেতু ওইখানে যদি আপনি থাকেন, যদি আপনি আমাদের হেল্প করেন, কারণ আপনার ব্যাপার হচ্ছে আপনি শুধু আপনার ডিস্ট্রিক্ট না রাজশাহী না, যদি অন্য কেউ আমাদের বলে যে তাদের ডিস্ট্রিক্টে এসে আমরা শোটা করি, তাহলে অবশ্যই ব্যাপার হচ্ছে আপনি যদি আপনার ডিস্ট্রিক্টে করি, কিন্তু আপনার কিন্তু সবকিছু একটু গোছগাছ আপনার একটু দায়িত্ব নিতে হবে, কারণ আমরা এখানে কাউকে চিনি না, জানি না আমাদের ইনস্ট্রুমেন্টের ব্যাপার আছে, জিনিসপত্র নিয়ে যাব। সো আমাদের কিন্তু হেল্প করতে হবে রিফাত বাবু, আপনি একটু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে 100তম এপিসোড আমরা খুলনার বাইরে, অন্তত আমি যেহেতু খুলনা থেকে শোটা চালাই, খুলনার বাইরে যে কোনো জেলায় যে আমরা একটা 100তম এপিসোডটা আমরা সবাই মিলে লাইভ উদযাপন করবো, এরকম একটা ব্যাপার ইচ্ছা আছে আমার। আচ্ছা, আমাদের সাথে এমডি আনিসুর রহমান আবার লিখেছেন, একদিন ভূত গল্প চাই, একদিন ভূত গল্প চাই, ভূত গল্প একদিন চাই। যাই হোক আনিস ভাই, আমি ঠিক বুঝি নাই, অবশ্য অবশ্য ভূত গল্প পাশাপাশি আমি আইটু সার্কুলার দিয়ে আপনার, যেহেতু আমার কথা শুনছেন অনেকেই বেরোয় যাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি অনেকে বেরোয় গেছেন, আবার অনেকে আমার লাইভ কথা শুনছেন, যেহেতু 1:10 বেজে গেছে, তো আমি আইটু আপনাদের অ্যানাউন্সমেন্ট দিতে পারি, আমি খুব শীঘ্রই অতি শীঘ্রই আমার যেহেতু স্বাধীনের 2টা শো চলছে, একটা হচ্ছে ভূত গল্প, 2 হচ্ছে লাভ ডায়রি, লাভ ডায়রিটা সিজন 1 শেষ হয়েছে, সিজন 2 খুব শীঘ্রই আসবে। সো এর পাশাপাশি আমি আরেকটা শো আনতেছি, স্বাধীনে আসতেছে খুব শীঘ্রই, আপনারা জানতে পারবেন স্বাধীনেই আমার আরেকটা শো রানিং হবে, তো এটা খুব শীঘ্রই আপনারা জানতে পারবেন, স্বাধীনের ফেসবুক পেজে আপনারা চোখ রাখুন, কবে কি কখন কোন সময় কি হবে আমি এটা জানাই দেবো, এখন জানাবো না, জাস্ট একটু জানালাম যে স্বাধীনে আমি আরেকটা শো নিয়ে আসতেছি, খুব শীঘ্রই স্বাধীনে আরেকটা আমার শো চলে মানে চলতে যাচ্ছে। তো যাই হোক, এটা আপনারা গেস করেন কি শো করতে পারি, যেহেতু একটা ভয়ের শো করছি, একটা ভালোবাসার শো করছি, আর একটা কিসের শো করতে পারি, এটা আপনার সবাই আমাদের একটু জানান, মানে একটু কমেন্ট করে জানাতে পারেন। আচ্ছা রিফাত বাবু লিখছেন, শুনছি আমি অবশ্যই করব। জি ভাই অবশ্যই অবশ্যই রিফাত বাবু, আমার ইচ্ছা আছে খুব, আমি 100তম এপিসোডটা আপনার রাজশাহী সিটিতে আপনি থেকে একটা ভালো একটা পরিবেশ, ধরেন হোটেলের সামনে যেগুলো বাগান টাইপের কোনো যদি স্পট থাকে, ওইখানে বসে লাইভটা করার খুব ইচ্ছা আছে আমার, যদি সবকিছু ব্যাটেগুলো ঠিক থাকে, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আল্লাহ যদি আমার টিমে যারা আছে তাদের বাঁচিয়ে রাখে, ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে রাজশাহী যে আপনার সাথে আপনার ওইখানে শো করার। আচ্ছা এমডি সজীব লিখেছে, রংপুর লালমুড়ি হাট হাট আসেন ভাই, আমি আছি। হ্যাঁ তো সজীব ভাই লিখছেন রংপুরে আছেন, ভাই আমি একটা কথা বলি ভাই, আপনারা যে আমাদের ভূত গল্প টিমটা নিতে চাচ্ছেন, অবশ্যই আমার সাথে একটু হোয়াটসঅ্যাপে নক করেন, আমি হোয়াটসঅ্যাপে আপনার সাথে পার্সোনালি কথা বলবো, আমার পার্সোনাল নাম্বারটা তো বলা যায় না, আমি হোয়াটসঅ্যাপের নাম্বারটা বলি 7301789 এই নাম্বারে একটু যোগাযোগ করেন, ইনশাল্লাহ 100তম এপিসোড ইনশাল্লাহ যে কোনো আপনাদের জেলায় আমি যাব, যে লাইভ শো করব, এটা সজীব ভাইয়ের এলাকাও হইতে পারে বা রিফাত বাবার এলাকাও হইতে পারে। আচ্ছা রিফাত বাবা লিখছে, ইনস্ট্রুমেন্ট আমার বাসায় রাখবেন, নো টেনশন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট বাসায় রাখবো, সমস্যা নাই, এই নিয়ে টেনশন করছি না, কারণ অনেক কিছু আছে, তো ধরেন অনেক কিছু লাইভে যেতে গেলে শুধু আমাদের কনসোল আছে, সাউন্ড কার্ড আছে, ল্যাপটপ আছে, কন্ডেন্সার আছে, যাই হোক অনেক কিছু আছে, ওই নিয়ে টেনশন করছি না, একটা ভালো পরিবেশে থাকা, যেহেতু আমরা খুলনা থেকে যদি যাই, আমি যাবো, রাহাত যাবে, তারপর আমার আরেকটা ছেলে আছে ও যাবে, তারপর মডারেটর 2-3 জন আসতে পারে, তো যাই হোক ওই রকম পরিবেশে থাকার একটা ব্যাপার আছে, ওটা আপনার সাথে আমি যোগাযোগ করে নেব ইনশাল্লাহ। আচ্ছা এমডি আনিসুর রহমান আছে, আরো একদিন চাই ভূত গল্প চাই। জি ভাই আনিস ভাই, ইনশাল্লাহ চেষ্টা করবো আরো একটা দিন অ্যাড করার, যেহেতু আমি আরো একটা শো আনতে যাচ্ছি স্বাধীন, আমার আরেকটা শো খুব শীঘ্রই হতে যাচ্ছে, তো দেখি সবকিছু যদি ঠিকঠাক থাকে, কারণ আমি কোয়ালিটি নষ্ট করতে যাচ্ছি না ভাই, শুধু আনলে তো হবে না, ঘটনাও ভালো হতে হবে, আমার হচ্ছে সাউন্ডের মিক্সিংগুলো খুব ভালো হইতে হবে, তো আমি চাই আমার কোয়ালিটিটা একটু বেস্ট থাক, তো সেক্ষেত্রে আমি চেষ্টা করবো একটা আনার। আচ্ছা এবার দেখছে মেহেদি হাসান, অ্যাম্বুলেন্সে পার্ট 2 এর পরে তান্ত্রিক রিয়াজ নামে বাকি পর্ব আসবে বলেছেন, কিন্তু এখন আসলো না। আচ্ছা মেহেদি হাসান ভালো একটা কথা কমেন্ট লিখেছেন, আচ্ছা ভালো একটা কথা লিখেছেন মেহেদী ভাই আপনি। আচ্ছা আমি আমি একটু একটা জিনিস একটু দেখে নিই, অনেকে কমেন্ট করছে যে অফ হয়ে গেল। আচ্ছা আচ্ছা মেহেদী ভাই আমি জাস্ট আমি একটা জিনিস একটু দেখে নিই আমার শোতে আপনারা কি লাইভ শুনতে পাচ্ছেন আমাকে, আমাকে যদি শুনতে পান আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানান। কারণ যে হিরো আলম ভাই লিখেছেন যে অর্ধেকে অফ হলো, যে অর্ধেকে অফ হয়েছে বলে, তা আপনারা যদি আমাকে শুনতে পান আমাকে একটু জাস্ট একটু কমেন্ট করে জানান। হ্যাঁ আমি তো দেখতেছি যে লাইভে আছি, যাই হোক। আচ্ছা মেহেদী হাসান ভাই লিখেছেন যে অ্যাম্বুলেন্স, যেহেতু আপনারা লেখক রাইটার রিয়াজ রাজের অ্যাম্বুলেন্স রহস্য শুনেছেন, ওইটা আমরা দুইটা পর্বে শেষ করেছি, হ্যালোইন স্পেশাল, হ্যালোইন স্পেশালে আর একটা তার আগের দিন, এই দুইটা পর্বতে শেষ করেছি। অ্যাম্বুলেন্স রহস্য টোটাল চারটে পার্ট, অ্যাম্বুলেন্স রহস্য, তান্ত্রিক রিয়াজ। আচ্ছা আমার একটু দেখে বলতে হবে কি কি পার্ট, একটু ওয়েট করেন আপনারা আমি বলে দিচ্ছি, খুব শিগগিরই আসতে চলেছে। অ্যাম্বুলেন্স রহস্য, তান্ত্রিক রিয়াজ, তারপরের নাম হচ্ছে শয়তান, তারপরের নাম হচ্ছে অদৃশ্য কবর। এই চারটে সিরিজ মিলে একটা সিরিজ, মানে চারটে সিজন। তো চারটে সিজনে চার রকম নাম্বার, সেটা হচ্ছে প্রথম আমরা অ্যাম্বুলেন্স রহস্য করেছি, সেকেন্ড হচ্ছে হলো তান্ত্রিক রিয়াজ, তৃতীয় হচ্ছে শয়তান, চতুর্থ হচ্ছে অদৃশ্য খবর। তো এই হচ্ছে, যেহেতু আপনি মেহেদী ভাই আপনি অবশ্যই একটা ভালো কোশ্চেন করছেন, আমরা খুব শিগগিরই তান্ত্রিক রিয়াজ আসতেছে, তারপরেও সিকল ভাই আমরা ইনশাল্লাহ শেষ করবো, তান্ত্রিক রিয়াজটা আমরা একদিনে শেষ করবো, এরকম একটা টার্গেট আছে। আচ্ছা হিরো আলম ভাই লিখেছেন অর্ধেক অফ হয়ে গেছে, না ভাই অর্ধেক অফ হওয়ার কথা না। আচ্ছা আনিসুরাম ভোট ডট কম এর মতন আরো একটা দিন ভূত গল্প এপিসোড চাই। আসলে ভাই আমি তো বললাম আনিস ভাই, আমি আর একটা শো আরম্ভ করার কথাবার্তা চলছে, খুব শিগগিরই ইনশাল্লাহ স্বাধীনে আমার একটা সপ্তাহে যে কোনো একটা দিনে আমার একটা শো পাবেন। তো একসাথে যদি এতগুলো করি আমি হচ্ছে চাচ্ছি না আমার কোয়ালিটি নষ্ট কর, চেষ্টা করবো ভূত গল্প আর একটা হচ্ছে স্পেশাল এপিসোড দেওয়া যায় কিনা, ইমেল এপিসোড হোক বা একটাই ঘটনা থাকবে, বড় একটা ঘটনা থাকলো 40 মিনিট অথবা 50 মিনিট, এক ঘন্টার একটা ঘটনা থাকলো, এরকম স্পেশাল একটা ডে যদি আমি পাই, স্বাধীন যদি আমাকে দেয় আমি কথা বলবো, যদি তাকে তারা মনে করে যে না আমাকে দেওয়ার মতন সময় হয়েছে, ভূত গল্প দেওয়ার মতন ক্যাপাসিটি পেয়েছে, আরেকটা দিন ভূত গল্প এক্সট্রা এপিসোড করবে, তো অবশ্য অবশ্য আনিস ভাই আমি ইনশাল্লাহ আনার চেষ্টা করবো। আচ্ছা মেহেদী হাসান ভাই বসে, জি ভাই শুনছি, হ্যাঁ থ্যাংক ইউ ভাই। তো আপনার মেহেদী হাসান ভাই আপনি তো বুঝতে পারছেন আমি তান্ত্রিক রিয়াজ খুব শিগগিরই আনবো, খুব শিগগিরই ওটা এক এপিসোড আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ, এক এপিসোডে আমরা তান্ত্রিক রিয়াজটা শেষ করে ফেলবো। আচ্ছা যেহেতু আর কমেন্ট নাই আমি শেষ করবো, লাস্ট একটা মনে হয় কমেন্ট আসছে ভাই তান্ত্রিক রিয়াজের জন্য অপেক্ষা আছি, জি ভাই অতি শীঘ্র তান্ত্রিক রিয়াজটা আনবো ইনশাল্লাহ, কথা দিলাম ঈদের আগেই একটা এপিসোডে ইনশাল্লাহ আমরা শেষ করে ফেলবো, একটা এপিসোড ঈদের আগে পেয়ে যাবেন, হয় সেটা 95তম এপিসোড হোক অথবা 96তম এপিসোড হোক, যে কোনো একটা পেয়ে যাবেন ইনশাল্লাহ, আমি কথা দিলাম জান। আচ্ছা যেহেতু কমেন্ট দেখছিস আমি লাস্ট একটা রিফ্রেশ দেবো, রিফ্রেশ দিয়ে দেখি যে দুই কমেন্ট না থাকে, যেহেতু 1:17 বেজে গিয়েছে আমার শোটা শেষ করতে হবে, আমি শো শেষ করে আমি আবার কিছু কাজ আছে সে কাজগুলো করব, নতুন একটা শোয়ের মিউজিক তৈরি করছি নতুন শোয়ের জন্য, সেটাও কাজ করতে হচ্ছে, আবার নতুন ভূত গল্পের নতুন দুইটা টিজার আসতেছে সেটারও কাজ করতে হচ্ছে, আবার লাভ ডায়েরির সিজন 2 আনবো সেটারও কিছু কাজ করতে হচ্ছে, যাই হোক সবকিছু মিলাই খুব ব্যস্ত আছি ইনশাল্লাহ আপনাদের জন্য, আপনাদের দোয়াই, আপনাদের দোয়াই আমি ভূত গল্প যেহেতু অনেকদিন পর্যন্ত কাজ ভূত গল্প করছে, ইনশাল্লাহ আপনাদের দোয়াই ভূত গল্প এখন 2, 2, 4, 5, 6, 7, 8, 9, 1 বছর 9 মাস ইনশাল্লাহ ভূত গল্প পা দিয়েছে আপনাদের জন্য, আপনাদের ভালোবাসায়, আপনারা যদি সাপোর্ট না দিতেন আমার মনে হয় না ভূত গল্প নিয়ে আমি এতদিন স্বাধীনে কাজ করতে পারতাম, অবশ্য আপনারা ভালোবেসেছেন, আমার দরকার নেই 1,000 অডিয়েন্স, আমার দরকার নেই 10,000 অডিয়েন্স, আমার দরকার নেই 5,000 অডিয়েন্স, আমার 100 জন থাকুক বা ভাই, আমার 100 জন ভূত গল্পের ভালোবাসার লোক থাকুক আমি এতেই খুশি, আমার কোনো দরকার নেই যে 5,000 লোক আমাকে শুনছে 10,000 লোক আমাকে শুনছে, আমার তাও দরকার নেই, আমার দরকার 100 লোক ভূত গল্প ওরে ভালোবাসে, 100 লোক সোমবার রাত 11টা হলেই চলে আসে আমি এতেই খুশি, আমার খুব বড় চাহিদা নেই, আমার খুব বড় পাওয়া নাই, পাওয়ার আশা নাই, তো আপনারা আছেন থাকেন ইনশাল্লাহ ভূত গল্প ভবিষ্যতে আরো ভালো ভালো কিছু দেবে, আমার যতটুকু ক্যাপাসিটি আপনারা ভালোবাসলে আপনারা সাহায্য করলে ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো ভালো জিনিস কন্টেন্ট পাবেন। তো আমি আর সময় নষ্ট করব না, আমি বিদায় নেব, আর লাস্ট হচ্ছে একটা কমেন্ট আছে আনিসুর রহমান ভাই লিখেছেন আমি সবসময় আছি ফার্স্ট এপিসোড থেকে, ইনশাল্লাহ ভাই আনিস ভাই আপনি আছেন, এই যে রিফাত বাবা আছে, অন্নপ্রমীয় ভাই আছে, তারপর হিরো আলম ভাই আছেন, এই যে মেহেদী হাসান ভাই আছেন, এই যে মেহেদী হাসান ভাই তান্ত্রিক রিয়াজের কথা লিখছে সেকেন্ড পর্বটা, দেখেন অবশ্যই আপনারা শুনছেন বিধায় কিন্তু আপনারা আমার এই যে এখন একটা 18 বাজে, শো কিন্তু শেষ, অলমোস্ট ঘটনা আমি শেষ, লাস্ট টাইম একটু আপনাদের সাথে আড্ডা মারছি, আপনারা যে একটা 19-15 আমাদের সাথে আমার সাথে কমেন্টে কথা বলছেন, এই তো এইটাই তো ভালোবাসা। আপনারাই শুধু থাকেন, আমার আরো দরকার নেই, এক্সট্রা 5 জন দরকার নেই, আপনারা আমার সাথে থাকেন না, বোধগল্পের সাথে থাকেন, ইনশাল্লাহ আমি এতেই খুশি, আমার খুব আরো 10 জন দরকার নেই। তো ইনশাল্লাহ আর দেরি করবো না, একটা 20 বাজে দেখা হবে সামনে সোমবার ঠিক রাত 11টায়, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবভিয়াসলি ভূত গল্পের সাথে থাকবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।